exclusively on FusionBD.com.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজি কিবরিয়া বলছি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন, তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে। কিবরিয়া আছে আপনার সঙ্গে, আরজে কিবরিয়া। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমার সঙ্গে যিনি আজকে গেস্ট, তার বয়সটা একটু অল্প অল্প বলছি এই কারণে যে আমাদের অনুষ্ঠানে সাধারণত যে ধরনের গেস্ট আসেন তারা জীবনের এক ধরনের অভিজ্ঞতায় পরিপূর্ণ। বয়সের দিক থেকে 30 অর্ধ কিংবা 25 অর্ধ আমরা সাধারণত পেয়ে থাকি, কিন্তু আজকের গেস্টের বয়স সর্বোচ্চ 18 থেকে 19, আমি যদি ভুল না করে থাকি। আমি কি ঠিক বলেছি?
জি।
আপনার নামটা একটু বলেন।
আমার নাম হচ্ছে আশা।
আশা, আপনি অরিজিনাল নামটা এখানে বলছেন?
হ্যাঁ।
আপনি পুরান ঢাকার মেয়ে?
জি।
জন্ম জেলা কোথায়? যে জেলায় আপনি জন্মগ্রহণ করেছেন?
ঢাকাতেই জন্ম হয়েছে,
কিন্তু থাকে না যে দেশের বাড়ি বা যেটা বলে ওটা কোথায়?
মার বাড়ি হচ্ছে কুমিল্লা আর বাবা বাড়ি হচ্ছে ফরিদপুর।
ফরিদপুর, তার মানে আমরা বলতে পারি আপনার জন্ম জেলা হচ্ছে ফরিদপুর।
জি।
ওকে, তো আশা রয়েছে আজকে আমাদের সঙ্গে এবং আশার জীবন গল্প এখানে উপস্থাপিত হবে। প্রিয় শ্রোতা, আপনারা বুঝতেই পাচ্ছেন, সেই জীবন গল্পে যাওয়ার আগে বরাবরের মতো আপনাদেরকে নিয়মটা বলে দেব। আমার এই অনুষ্ঠান জীবন গল্প এবং রবিবার রাতে প্রচারিত হয় সিক্রেটস, এই দুটো অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান যে কোনো একটাতে, আপনাকে যেটা করতে হবে আমাদের এই নাম্বারটাতে ফোন দিয়ে, ফোন থেকে আপনি যে ইনস্ট্রাকশন পাবেন সে অনুসারে আপনার এখানে কথাগুলো রেকর্ড করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আরো একবার বলছি, 09611904904। এই অনুষ্ঠান শুরু করার আগে আরো একটি কথা বলতে চাই। আমাদের 32তম অনুষ্ঠানের অতিথি যিনি শহীদুল ইসলাম, যিনি আমাদের এখানে তার নিজের জীবনের গল্প বলবার পরে আপনাদের দ্বারস্থ হয়েছিলেন আর্থিক সাহায্য থেকে শুরু করে তার কাজের একটি ব্যবস্থার জন্য, এই অনুষ্ঠানের আপডেট আমরা আমাদের ফেসবুক লাইভে প্রচার করেছি। যারা এই অনুষ্ঠানে এই মুহূর্তে শুনছেন অনেকেরই হয়তো ফেসবুক আইডি নেই, তাদের জন্য বলছি শহীদুল ইসলাম এখন ভালো আছেন। আপনারা যে পরিমাণ অর্থ সাহায্য পাঠিয়েছেন সেটা লক্ষাধিক টাকার উপরে, আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, লক্ষাধিক টাকার উপরে। আমি লাস্ট যেদিন তাকে ফেসবুক লাইভে করি সেদিন সেটা আমাকে যেটা বলেছিল সেটা 1,20,000 টাকার মতো, এবং বেশ কিছু কাজের অফারও তার এসছে, তিনি চেষ্টা করে যাচ্ছেন সেসব কাজের মধ্যে যে কোনো একটি কাজ নিজের জীবনে জুটিয়ে নেবার জন্য। আমরা আপনাদের প্রতি লাখো কোটি কৃতজ্ঞতা জানাই আমাদের এই অনুষ্ঠান শুনে এইভাবে মানুষকে বিশ্বাস করে তার পাশে দাঁড়াবার জন্য। হয়তো আর্থিক সাহায্যের পরিমাণ আরও বেশি হতো যদি এই দুটো নাম্বার পার্সোনাল নাম্বার না হতো, কারণ আপনারা জানেন যে পার্সোনাল নাম্বারে একটা লিমিটেশন থাকে, এই লিমিটেশনের বাইরে আসলে মান্থলি টাকা রিসিভ করা যায় না। সেদিক থেকে 1,20,000 টাকা বা তারও অধিক এটা আসলে অনেক টাকা ওনার জন্য, এবং এই মানে সমুদ্রের মধ্যে খড়কুটো জড়িয়ে ধরেও মানুষ যেরকম বাঁচতে চায় আমি বিশ্বাস করি যে এই টাকা নিয়ে উনি ঘুরে দাঁড়াতে পারবেন আপনাদের যদি দোয়া থাকে। তো এটা হচ্ছে আমার 32তম পর্বের আপডেট। যারা 32তম পর্ব শোনেননি তাদেরকে আমি বলবো ইউটিউবে চলে আসার জন্য, ওখানে সমস্ত পর্ব দেওয়া আছে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশনটি অন করে নেবেন। অ্যান্ড আরেকটি বিষয় বলতে চাই, এই অনুষ্ঠান সহ সিক্রেটস অনুষ্ঠানের সমস্ত এপিসোড সেখানে দেওয়া আছে, আপনারা চাইলে কোন অনুষ্ঠানে যদি মিস করে থাকেন ওখান থেকে আপনারা ডাউনলোড করে শুনতে পারবেন, এবং যারা এখন শুনতে পাচ্ছেন না তারা যদি আমাদের অনুষ্ঠানের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, নোটিফিকেশন অন করে রাখেন, তাহলে এই অনুষ্ঠানটি আমরা যখনই আপলোড করব আপনারা আপনার সেলফোন থেকে নোটিফাই হবেন এবং শুনতে পারবেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এত বড় একটা ইন্ট্রো দিয়ে দিলাম আমি অনুষ্ঠানের শুরুতে, প্রায় চার মিনিটের কাছাকাছি। আপনার কাছে যাই আশা, তো কোথা থেকে শুরু করবেন আপনি?
একদম ছোটবেলা থেকে।
একদম ছোটবেলা থেকে, ওকে শুরু করুন, শুনবো আমি, মনোযোগ দিয়ে শুনবো আপনার গল্প। হ্যাঁ
জি, আমার মার বাড়ি যেটা বললাম কুমিল্লা,
কুমিল্লাতে। হ্যাঁ
হ্যাঁ, সেখানেই তো আমার মায়ের যার সাথে বিয়ে হয় সে ফরিদপুরে, সেখানেই। তো আমি যেটা শুনেছিলাম ছোটবেলায়, আমার মা ক্লাস সিক্সে থাকতে যখন ছিল তখন,
এক মিনিট, আপনার মার যার সাথে বিয়ে হয় মানেটা কি? আপনি তো তাকে বাবা বলে সম্বোধন করা উচিত।
হ্যাঁ,
তো আপনি করছেন না কেন?
কারণ আমার মন থেকে ঘৃণা চলে আসছে।
এক্স্যাক্টলি, কারণ আছে, এবং ওনার বাবাকে উনি বাবা বলেন না, তার পেছনে একটা বিশাল কারণ আছে, যে কারণে হয়তো একটু শুনতে খটকা লাগলেও আমি আপনাদেরকে বলবো অনুষ্ঠানটি একেবারে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শোনার জন্য। কারণ আমার এথিক্সের জায়গা থেকেও আমি এই বিষয়টা মেনে নিতে পারছি না, কারণ আমার আমার বাবা আমার জীবনে অনেক বড় কিছু, সেটা যারা আমার অনুষ্ঠান নিয়মিত শোনেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। সুতরাং পৃথিবীর সমস্ত বাবাকে আসলে আমি আমার নিজের বাবার জায়গাটা থেকে মূল্যায়ন করার চেষ্টা করি, সেটাই হয় আসলে, যে যেরকম পেয়েছে সেভাবেই ভাববে। কিন্তু ও যখন অনুষ্ঠান শুরু করবে তার আগে যখন এরকম একটা কথা বললো, এটা মেনে নেওয়াটা একটু কঠিন, কিন্তু আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে না শুনলে বুঝতে পারবো না যে আসলে ওর জীবনে কি ঘটেছে। জি, তো আপনার মা যাকে বিয়ে করলো?
হ্যাঁ, যার সাথে বিয়ে হলো, তো সে আমার মাকে প্রায় টর্চার করত, অনেক বেশি মারধর করত, আর আমার মাকে বলতো যে যদি তুমি টাকা না নিয়ে আসতে পারো তাহলে তুমি আমার সাথে থাকতে পারবে না।
এটা আপনি পরবর্তীতে শুনেছেন?
হ্যাঁ শুনেছি। তারপর আমার নানা আম্মুকে অনেক সাহায্য করত, মানে যেন সে সেখানেই টিকতে পারে এবং থাকতে পারে। তো প্রায় অনেক বছর পর নাকি আমি হই, তা আমি হওয়াতে সে খুশি হয়নি।
প্রথম সন্তান আপনি ছিলেন?
হ্যাঁ, সে চেয়েছিল যেন তার ছেলে হয়, যেন মেয়ে না হয়। মেয়ে হওয়ার কারণে সে আমার মাকে ফেলে রেখে চলে যায়, এবং সেও অনেক খারাপ কাজের সাথেই সবসময় যুক্ত থাকতো, এবং জেলখানাতে যেত, এটা করতো, সেটা করতো।
জেলখানাতে যেতে হতো নাকি জেলখানায় স্বেচ্ছায় যেত?
সে স্বেচ্ছায় যেত না, সে খারাপ কোন কর্মকাণ্ডে জড়িয়ে থাকলেই তাকে নিয়ে যেত,
পুলিশে নিয়ে যেত।
আচ্ছা,
এটা আপনি কার কাছ থেকে শুনেছেন এই গল্পগুলো?
এটা আমি আমার মার কাছ থেকেও শুনেছি। তারপর মার কথাটা প্রথম আমার বিশ্বাস হয়নি, আমি আশেপাশে যারা ওই সময়টাতে যারা ছিল আমি তাদের সবার কাছ থেকে আর কি জানার চেষ্টা করেছি।
কোন বয়সে শোনা আপনার এই গল্পগুলো?
এটা আমি ক্লাস সেভেনে থাকতে, তখন আমার মাথায় এগুলো সবসময় কাজ করতো।
ক্লাস সেভেনের আগের কি মেমরি আছে? ক্লাস সেভেনের আগের একেবারে ছোটবেলার কোন মেমরি কি আছে? থাকা উচিত। টু থ্রিতে পড়ি যখন আমরা তখন আমাদের মেমরি থাকে।
টু থ্রিতে পড়ি যখন তখন ক্লাস ফোর পর্যন্ত আমাকে কুমিল্লায় থাকতে হয়, নানুর বাড়ি, সেখানেই পড়াশোনা করি, এবং সেখানেই থেকে আমার ছোটবেলাটা শুরু হয়। মা বাবার সাথে কখন একসাথে থাকতে পারিনি। তারপর আমার মা তখন সেখানে এত কিছুর পরও আর থাকতে পারছে না, সে বারবারই কোনো খারাপ কাজের সাথে যুক্ত হচ্ছে।
বাবা মার সঙ্গে আপনি একসঙ্গে থাকতে পারতেন না কেন?
কারণ আমার মা থাকতো এক জায়গায়, বাবা থাকতো আরেক জায়গায়, তো আমাকে থাকতে হতো নানুর বাড়ি।
মা এক জায়গায় থাকতো কেন?
মা এক জায়গায় থাকতো কারণ তার সাথে তো থাকতে পারছে না, আর সে যখন জেলে যেত তখন জেল থেকে ছোটানোর জন্য তো একজন লয়ার বা সেরকম কিছু দরকার। তো আমি যতটুকু মানে শুনেছি, তো একজন লয়ারের সাথে আমার মার খুব ভালো সম্পর্ক হয়ে যায়, এবং সেই আমার মাকে বিয়ে করে, সেই লয়ার। আর তখন আমার বয়স ছিল মাত্র 3 মাস। তো আমি যতটুকু শুনি, তো সে আমাকে মানে একদম নিজের সন্তানের মতো করে দেখাশোনা করে, সবকিছু সেই দেখভাল করছে। তো ক্লাস ফোর পর্যন্ত যখন নানুর বাড়ি থাকি, আমার কাছে মনে হয় যে এটা আসলে আমি এখানে কেন থাকবো। আমি যখন স্কুলে যেতাম তখন দেখতাম আমার আশেপাশে বন্ধু বান্ধব সবাই, সবার মা বাবা বা একজন না একজন কাউকে নিয়ে স্কুলে যেত প্রতিদিনই, কিন্তু আমার কাছে মনে হতো যে আমি তো কখনো আমার মা বাবা ভাই বোন বা সেরকম কাউকে নিয়ে তো কখনো স্কুলে যাই না, আমাকে একা একাই যেতে হয়, আবার একা একাই আসতে হয়। আর স্কুলে কখনো ফি দিতে গেলেও দেখা যাচ্ছে নানু যাচ্ছে, হয়তো বা নানা যাচ্ছে। তো এটা আমার কাছে আসলে ভালো লাগতো না যে কেন হবে না, আর আমি আমার মার সাথেই বা কেন শুধু ফোনে কথা বলবো। ক্লাস ফোরে থাকতে তখন আমার খুব রাগ হয়। তারপর যখন ফাইনাল এক্সাম দেওয়া হলো, তারপর আমি ঢাকায় আসি আমার মার বাসায় বেড়াতে। মার বাসায় যখন বেড়াতে আসি তখন দেখি এক অন্যরকম পরিবেশ। তখন যেই লয়ারের সাথে আমার মায়ের বিয়ে হয়েছিল, সেখান থেকেও সে মানে আমার মা আরেকজনের সাথে সম্পর্ক হয়ে যায়। এখন বর্তমানে যার সাথে আছে সে ভূমি অফিসে জব করে।
যাই হোক, আপনি সে সময় সেটা যেটা দেখেছিলেন সেটাই বলুন আমাদেরকে। হ্যাঁ, কি দেখলেন আপনি?
ক্লাস ফোর থেকে তখন তো ফাইভে এখন ভর্তি হতে হবে আমাকে, তো এখন আমার বেড়ানো শেষ, এখন মা বলছে যে যাও নানুর বাড়ি, যে ক্লাস ফাইভে আবার ভর্তি হয়ে যাও। তো আমি বললাম যে আমি কেন নানুর বাড়ি যাব, তুমি তো আমার মা আর আমি তো তোমার সাথেই থাকতে চাই, আমি কখনো নানুর বাড়ি যাব না, আর আমি তোমার সাথেই থাকবো, আমি এবার আমি কখনোই নানুর বাড়ি যাব না। আর সবসময় আমাকে ফাইনাল এক্সাম শেষ হলেই তখনই আমার মার সাথে একবার দেখা করার জন্য ঢাকা নিয়ে আসতো। এটা আমার কাছে ভালো লাগতো না। আমি কেন আমার মাকে বছরে একবার কেন দেখব, আর আমি কেনই বা নানুর বাড়ি থাকব। তখন যখন ঢাকা আসি, তারপর অনেক জোর জবরদস্তি করে আমার মা আমাকে তারপর ক্লাস ফাইভে একটা প্রাইমারি স্কুল ভর্তি করাই দেয়
ঢাকাতে।
হ্যাঁ, ঢাকাতে। তারপর ক্লাস ফাইভে ভর্তি হই। তো ভর্তি হওয়ার পর পড়াশোনা করতেছি।
ওই সময় কি আপনার মা থার্ড বিয়ে, মানে বর্তমান বিয়ে, যেটা ওনার সংসারে আছে?
হ্যাঁ, ওনার সংসারে আছে।
ওকে।
তো দেখলাম যে সেই সংসারে সেখানে তিনটা ছেলে মেয়ে, মানে দুইটা মেয়ে, দুইটা ছেলে একটা মেয়ে।
ঠিক, আপনার মা নাকি আগের ঘরের?
আমার মার, মানে বর্তমান যার সাথে আছে তার সন্তান।
একটু থামাচ্ছি আপনাকে। একটা হচ্ছে যে এটা কি আপনার মায়ের পেটেই হয়েছে নাকি?
না, আমার মায়ের পেটেই।
আপনার মায়ের পেটেই হয়েছে?
হ্যাঁ।
আপনি যখন ক্লাস ফাইভে পড়েন তখন আপনার মার পেটে আরো কজনের কথা বললেন?
আরো তিনজন।
আরো তিনজন, ওই তিন নম্বর হাজবেন্ডকে বিয়ে করার পরে? ওকে, ঠিক আছে। তারপর?
তারপর যখন এখানে আসি তখন আমি ভাবতাম যে ওরাই তো হয়তো আমার ভাই বোনের মতোই। তো ভাই বোনের মতোই আমি সবসময় ওদেরকেও অনেক বেশি আদর স্নেহ করতাম। তো তোরা ওরা এতটাই ছোট, মানে এক বছর বা দুই বছর গ্যাপ এরকম বয়সটা।
আচ্ছা।
তো ক্লাস ফাইভে ভর্তি হওয়ার পর দেখা যাচ্ছে টুকটাক আম্মুকেও কাজে সাহায্য করছি, সবকিছুই করছি, কিন্তু আম্মুর আচরণগুলো আমার কাছে ভালো লাগতো না। মানে আমি ঢাকা থেকে আসার পর তার কাছে কেন জানে মনে হচ্ছে আমি একটা তার কাছে বোঝা হয়ে যাচ্ছি। তা স্বাভাবিক, আমি যেটা মানে আশা করি সবসময় যে আমার মা বাবা সবকিছু ফ্যামিলি, যারা যারা থাকবে ফ্যামিলি মেম্বার, আমি সবাইকে নিয়ে থাকতে চাই এবং সবাইকে নিয়েই বসবাস করতে চাই, কিন্তু সেটা তো হচ্ছে না। দেখা যাচ্ছে যে আমার বাবা আমি তাকেই কখনো দেখিও নাই এরকম একটা সিচুয়েশনের মধ্যে। তা আমি যেটা জানতাম, সেই লয়ার সে আমার বাবা। আমার মা আমাকে সবসময় বলে আসছে সে লয়ার আমার বাবা।
ওকে।
তা আমি জানতাম যে সেই আমার বাবা। তো দেখছি যে সেই লয়ারও আমার প্রতি খুবই টান, কারণ ছোটবেলা যখন ছোট্ট আমি ছিলাম ক্লাস, তখন তো তিন বছর যখন বা চার বছর, তখন আমাকে গ্রামে পাঠানো দেওয়া হয়। তো ওই অতটুক যে সময়টুকু তার সাথে ছিলাম তখন অতটুকু মনে নেই, কিন্তু আমার এতটুকু মনে আছে যে সে আমাকে খুব ভালোবাসত এবং যখন যে ধরনের খেলনা বা যা জিনিস কেনাকাটা দরকার, মানে যাবতীয় খরচ সে আমার বহন করত ছোটবেলা থেকেই, এবং সেই খরচটা আমার মার কাছে সে দিত আর আমার মা মানে সেটা গ্রামে ট্রান্সফার করত।
ওকে।
তারপর যখন ঢাকায় আসি, তো ঢাকাতে তো এরকম পরিবেশের জন্য আমার একটু ভালো লাগছিল না। তা আমি মা দেখা যাচ্ছে কোনো কিছু হলে আমাকে মারধর শুরু করত। তো এরকম করতে করতে ক্লাস সিক্সে উঠি, ক্লাস ফাইভে পরীক্ষা শেষ করি, সিক্সে উঠি। সিক্সেও দেখেছে যখন সে আরো তার টর্চারিটা আরো বেশি বেড়ে গেল, সে মানে আমাকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছে না এরকম একটা সিচুয়েশনে। তারপর আমি ধৈর্য ধরতে ধরতে ক্লাস টেনে এইটের দিকে যখন আসি, তখন যে লয়ার তার সাথে তখন আমার দেখা হয়। তখন আমি তো জানি সেই আমার বাবা, আমি তো জানতাম না যে সেই লোকটা আমার বাবা না।
ক্লাস টেনের গল্পে বলছেন আপনি?
হ্যাঁ, ক্লাস নাইন এইটের। তারপর ক্লাস
ফাইভ থেকে এইট পর্যন্ত আপনি আপনার মার ওখানেই থাকলেন?
হ্যাঁ।
ওকে। তো তিন বছরের গল্প, যেটা আমি বুঝি যে আপনার অসহনীয় ছিল জীবনযাপন, তো আপনি গ্রামে ব্যাক করলেন না কেন?
গ্রামে ব্যাক করিনি, কারণ আমার ভালো লাগতো না সেখানে। আমার ভালো লাগতো না সেখানে তাদের জীবনযাপনটা। তারপর দেখা যাচ্ছে আমি চাইতাম যে আমার মা বাবার সাথে আমি থাকব, কিন্তু যখন এখানে সে এই পরিবেশের মধ্যে আমি থাকতেছি বা এখানে দেখতেছি, কিন্তু আমার মানে আমি তখন ওই মুহূর্তটা কি করব সেটাই বুঝতে পারছিলাম না।
আপনার যে তৃতীয় যিনি আলটিমেটলি আপনার মার সম্পর্কের জায়গাটা থেকে আপনার বাবা, সো উনি আপনাকে কি টেক কেয়ার করতো কিনা, মানে বর্তমান যিনি হাজবেন্ড?
উনি তো টেক কেয়ার করে শুধু আমার মায়ের মুখের জোরে, কিন্তু মন থেকে তো উনি কখনোই আমাকে আমার প্রতি কোনো তার টান নেই।
এটা আপনি ফিল করেন?
হ্যাঁ।
ওকে, ঠিক আছে। তো আপনি ক্লাস এইটের গল্পে ছিলেন, বলেন।
হ্যাঁ, ক্লাস এইটের গল্প। তো যাবতীয় আমার যে খরচটা, আমি এই বাসায় থাকতাম ঠিকই, কিন্তু আমার যাবতীয় যে খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার পড়াশোনা, যাবতীয় খরচ সেই বহন করত, যে লয়ার সেই আমার সবকিছু বহন করত। তো তাকে আমি মন থেকে একদম মানে বাবার যেটা, তার প্রতি আমার একটা খুব টান ছিল এবং তাকেই বাবা বলে ডাকতাম। আমার সবসময় ভালো লাগা বা মন্দ লাগা খারাপ লাগা আমি সবসময় তাকেই বলতাম। তো সেও খুব আক্ষেপ করতো আমাকে নিয়ে, আর আমি তার সাথেই মানে আমি চাচ্ছিলাম যে এমনভাবে কনফার্ম থাকবো যেখানে আমার ভবিষ্যৎটা ভালো হবে। আমি চেয়েছিলাম ভালোভাবে পড়াশোনা করব, ভালো কিছু করতে, কিন্তু সেটা আমার মার জন্য হচ্ছে না। আমার মা চাইতো হচ্ছে আমি তার কাছেই থাকবো, সে খরচ দিবে এই, কিন্তু আমার সেটা ভালো লাগেনি। আমি বলতাম যে আমি কেন ওনাকে এই থার্ড যাকে আমি তাকে কেন বাবা বলে ডাকবো, আর আমি তোমার সাথেও থাকতে চাই, আমি আমার বাবার সাথে থাকতে চাই, এরকম ছাড়াছাড়ি কেন?
তখন আপনি জানেন না যে আপনার বাবা আসল বাবাটাকে?
হ্যাঁ, তখন আমি জানি না। তারপর এভাবে করতে করতে তো সে লয়ার কখনো বিয়ে করেনি, মানে আমার মাকে বিয়ে করার পর তাদের তিন বছর এরকম সংসার হওয়ার পর নাকি আর সে আর বিয়ে করেনি, সে আর কখনোই কোনো বিয়েটির সাথে কোনো যুক্ত ছিল না। তো সে তার কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকতো আর আমাকেই সন্তান বলে মানে দাবি করত আর আমাকেই খুব ভালোবাসত, যে কারণে সে কখনোই বিয়ের প্রতি ইন্টারেস্ট ছিল না। তো এরকম করতে করতে আমি যখন ক্লাস নাইনে উঠি, না ক্লাস নাইনে উঠার পর আমার মা বলে তোমাকে আমি একজনের সাথে দেখা করাতে নিয়ে যাব। আমি বললাম যে আমাকে কার সাথে তুমি দেখা করতে নিয়ে যাবা? পরে বললো যে আচ্ছা চলো দেখাচ্ছি। তারপর আমাকে বাহিরে নিয়ে গেল, বাহিরে নিয়ে যাওয়ার পর তখন বললো যে ফোনে যখন কথা বলছে তখন মানে আমার যে মেইন আসল বাবা সে বলছে আর পাঁচ মিনিট লাগবে। তো সে আসলো যখন আমার মা আমাকে বলছে এই তোমার আসল বাবা
ডিরেক্টলি।
হ্যাঁ, পরে আমি তো মানে সেখানে দাঁড়িয়ে থেকে আমি মানে কান্না করব নাকি হাসবো নাকি কি করব আমি কিছুই বুঝতেছিলাম না, মানে আমার এতটা ইসের মধ্যে ছিলাম। আমি বললাম যে এটা আমার বাবা, তাহলে আমি এতদিন যাদেরকে যাকে বাবা বলে আসলাম যে আমার সবকিছুর দায়িত্ব নিল তাহলে সে কে? পরে বলল যে সে আমাকে ছেড়ে চলে গেছিল, তারপর সে তোমাকে দেখাশোনা করছে আর আমাদের দেখাশোনা করছে আর আমাদের যাবতীয় খরচ সেই বহন করছে। তা আমি বললাম যে এখন হুট করে উনি কোথা থেকে আসলো? আর আমি তো ওনাকে কখনো দেখিও নাই চিনিও না, তুমি আগে কখনো বলো নি যে উনি আমার বাবা? কারণ সে যদি সত্যি আমার বাবা হতো এক মুহূর্তের জন্য যদি তার আমার প্রতি টান থাকতো সে আমার খোঁজ খবর নিত, আমি কেমন আছি বা কি করছি সে আমার সবসময় খবর নিত, সবসময় না হলেও সে একবার হলেও পারত, কিন্তু সে আমার কখনো খবর নেয়নি। তাহলে আজকে আমি ক্লাস নাইনে যখন আসছি এই লেভেলটা আসছি তো তুমি আমাকে এই মুহূর্তে কেন বলবা যে সে আমার বাবা? তখন আমার মা কোনো কথা বলছে না, তখন সে বলল যে দেখো মা এটা তোমার কপালে নেই, তোমার ভাগ্যে যা ছিল তাই। আমি বললাম ভাগ্যে যা ছিল মানে? আমি তো আমার জীবনে কখনো চাইনি এরকমটা আমার লাইফে হোক, কারণ আমাকে দুনিয়ায় নিয়ে আসা হয়েছে বিদ্যায় তো আমি দুনিয়ায় আসছি, নাহলে তো দুনিয়ায় আসতাম না, আর আমার সাথে এরকমটাই বা কেন হবে? তা আমার মন থেকে অনেক বেশি একটা ঘৃণা চলে আসছে যে না এই লোকটা আমার কখনোই বাবা হতে পারে না। আমি তারপর সেখান থেকে সাথে সাথে আমি আমার মাকে নিয়ে চলে আসছি, তার সাথে কখনো কোনো কথা বা কোনো কিছু আমি বলতে রাজি না, মানে তার চেহারাটাও আমি দেখতে রাজি না। তারপর যখন চলে আসি কিন্তু সে কখনোই আমার কোনো খোঁজ খবর নেয়নি আজও পর্যন্ত না। আমার মাই তাকে সবসময় কল করত যে সে এখন পড়াশোনা করতেছে তার একটা খরচ আছে এটা আছে সেটা আছে, তো আমার এটা কখনোই ভালো লাগতো না। আমি বললাম যেই মানুষটা তোমাকে নিজের থেকে কখনো কল করে না জিজ্ঞাসা করে না তাহলে তুমি কেন বারবার তাকে বিরক্ত করবা, আর আমার সেটা একদমই পছন্দ হতো না। তারপর জানার পর আমি তখন এতটা বেশি টেনশনে ছিলাম যে আসলে কি করব, মানে সমাজে আমি কাকে পরিচয় দিব, কাকে বলবো যে সে আমার বাবা না এ আমার বাবা, মানে আমার জীবনে যে একটা মানুষের সার্টিফিকেট থাকে হচ্ছে মা বাবা, একটা পিওর একটা সার্টিফিকেট থাকে জীবনের, কিন্তু আমার জীবনে কেন নকল সবকিছু কেন হবে এটা আমার কাছে খুবই খারাপ লাগতো। আমি তো চেতাম না আমার জীবনে কখনো নকল কোনো কিছু হোক। তারপর আমার তখন কেন জানি মনে হলো যে সুইসাইড করে ফেলি, কারণ আমি সমাজে কখনো মুখ দেখাতে পারবো না, কারণ যখন আমাকে জিজ্ঞাসা করবে যে তোমার বাবা কি, তোমার মা কি করে, তোমার বাবা কি করে, তখন আমি কি মিথ্যাটা বলবো নাকি সত্যটা বলবো? কারণ জীবনে ভালো কিছু করতে গেলে অবশ্যই নাকি আমি সবসময় বই থেকে শুরু করে সবকিছুতেই বাবা মার অবদানটা নাকি সব থেকে বেশি থাকে, কিন্তু আমি তো কখনো আমার বাবা মার অবদানটা সেখানে আমি পাইনি, আমার খুবই খারাপ লাগতো। তারপর আমি ভাবলাম যে সুইসাইড করে ফেলি। সুইসাইড করতে যখন মানে গেলাম তখন আমি মানে গলায় তখন ওড়নাটা নিয়ে ফ্যানের মধ্যে আর কি আমি চাইছিলাম ফাঁসি দিয়ে মারা যাব, হয়তো বা মরে গেলে আমার এই টেনশনটা আর আসবে না এবং ভালো কিছু করতে গেলেও হয়তো বা জীবনে কোনদিন আমি ভালো কিছু করতেই পারবো না। কারণ যার ছোটবেলা থেকে মা বাবা কোনো কেউ নেই, কোন একটা গার্জিয়ান পর্যন্ত নেই, সেখানে আমি কিভাবে বসবাস করব? কারণ আমি যদি ভবিষ্যতে কিছু একটা করতে যাই আর মেয়ে হয়ে জন্ম হওয়াটা এতটাই কঠিন একটা সমস্যা, মানে বাসা থেকেও যে বের হয়ে যাব সেরকম কোনো ইয়া নেই, এখন কি করব? কারণ দায়টা আমার এতটাই বেশি হয়ে পড়েছি, আমার খুবই অসহায় লাগতো যে তাকে আমি বাবা বলবো আবার তাকেই মা বলবো। তো আমার কাছে মনে হচ্ছে তোমরা সবাই ঠক, কারণ তোমরা হচ্ছে তোমাদের শুধু নিজেদের সুযোগ সুবিধাগুলো দেখছো, কারণ আমারটা যদি দেখতা তাহলে আমি হয়তো ভবিষ্যতে আরো কিছু একটা ভালো কিছু একটা এখন থেকে আমি করতে পারতাম, বা ভালো কিছু একটা স্বপ্ন থাকতো আমার, সে স্বপ্নটা আমি কখনো দেখতে পারিনি। কারণ আমার মধ্যে সবসময় হতাশাটা থাকতো, ফ্যামিলিগত যে যন্ত্রণাটা সেটা একটা হতাশা থাকতো আমার মধ্যে, যে আমি কি আদৌ ভালো কিছু করতে পারবো। সবাই দেখলাম যে এক একজনের প্রত্যেকটা ছেলে মেয়ে দেখতাম সবাই সবার মা বাবার কাছেই আবদারটা করত, কিন্তু আমি কখনো আজ পর্যন্ত বলবো যে মা আমার এটা প্রয়োজন বা সেটা লাগবে, আমি কখনোই মুখ ফুটে বলতে পারিনি। বা এক্সাম হলে যখন যেতাম একা একাই যেতে হতো, আবার একা একাই আসতে হতো, এটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগতো। কারণ আমি যখনই দেখতাম যে আমার ফ্রেন্ডদের বাবা হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে স্কুলে, আবার দিয়ে আসছে, এক্সাম শেষ হচ্ছে ছুটি হচ্ছে আবার নিয়ে আসছে, কিন্তু আমি শুধু আমার ফাইলটা নিয়ে যাচ্ছি আবার আসছি এই, কিন্তু এটা আমার কাছে এতটা খারাপ লাগতো যে আমি কখনোই আবদার করতে পারবো না আমার মা বাবার কাছে। আমার আবদারটা কেন হলো না, আমি এমন একটা সিচুয়েশনে আসছি তো আল্লাহর কাছে বলা ছাড়া তার কোন উপায় দেখতেন না। তো তখন আল্লাহকে আমার খুব রাগ হতো যে তুমি যদি সত্যি খোদা হতে তাহলে এরকমটা কেন। প্রত্যেকটা মানুষ তো জীবনে একদিক থেকে হলো অন্তত শান্তিতে থাকে, কিন্তু আমি তো কোনোটাই ঠিকঠাক মতো পাচ্ছি না, আমার কাছে সেটা খুবই খারাপ লাগতো। তারপর ক্লাস নাইনটা পার করার পর টেনে যখন উঠি, পড়াশোনাটা আমি আরো চেষ্টা করি যে খুব ভালোভাবে আমি একটা পড়াশোনা করে কিছু একটা করব আমার লাইফে, কারণ আমার তো কেউ নাই, কারণ দেখা যাচ্ছে পায়ের নিচে মাটিও পর্যন্ত নাই, মাথার উপর ছাদও নাই। আমি যে ডিরেক্টলি কখনো মা বাবার উপর ভরসা করে থাকবো সেটা আমার লাইফে হচ্ছে না। যখন আমি ভালোভাবে পড়াশোনা করার একটা প্রিপারেশন নেই তখন সেই পরিবেশে আমি থাকতে পারছি না, আমাকে কোনো না কোনো ভাবেই টর্চার হতে হচ্ছে। তো আমার মার যে থার্ড হাজবেন্ড ক্লাস নাইনে থাকতে তখন সে জানতে পারি যে সেও আরেকজনকে বিয়ে করে ফেলে আরেকটা মহিলাকে, তো সেই সংসারে তার একটা মেয়ে আছে, এবার 4 বছর তার বয়স, তো সেও যাকে বিয়ে করে তারও আলাদাভাবে একটা মেয়ে আছে অন্য সংসারের, সেই মেয়ে এখন অনার্সে পড়ছে প্রায় ফাইনাল ইয়ারে, তো আমার মায়ের থেকেও বয়স্ক। তখন আমার মা যখন এই ঘটনাটা জানতে পারে খুবই সে এতটাই বেশি হয়ে পড়ে যে আমি যতটাই এই ডাল ছেড়ে এই ডালে এভাবে করে আসছি কিছুতেই কোনো কিছু ভালোভাবে ঠিকঠাক মতো থাকতে পারছি না। এবং পুরান ঢাকায় যখন আমাদের যেই বাসে আমরা যেখানেই থাকি সেখানে দেখা যাচ্ছে তার ভাই কোনো কিছু হলে তখন আমার মা যখন মানে এই থার্ড হাজবেন্ড যখন কোনো ভুল করে তখন কোনো কিছু বলতে গেলেই বা এটা নিয়ে অনেক বেশি ঝগড়া হয় বাসায়, প্রায় প্রত্যেক দিন, এমন কোনো দিন যেত না তরচারি হতো না বা শব্দ হতো না। তখন সেই পরিবেশে থেকে যে আমি পড়াশোনাটা ঠিকঠাক ভাবে করবো আমার সেটাও হচ্ছিল না। তা আমার বাসার টিচার আমাকে বলছিল যে, আর বাসার টিচারও জানতো যে লয়ারটাই সে আমার বাবা, তো বলতো কি তুমি এখানে থেকে পড়াশোনাটা ঠিক মতো করতে পারবা না, তুমি তার সাথে চলে যাও। তো আমার তো মনে মনে ডাউট ছিল যে সেও তো আমার বাবা না, তাহলে আমি যাবো টাকার কাছে, এটা আমার কাছে খুবই খারাপ লাগতো। তারপর আমি ক্লাস টেনে যখন ই করতে যাব তখন আমার মা প্রায় অসুস্থ থাকে, আর এদিকে তো মারাত্মকভাবে আমার মাও টর্চারি হতো, কারণ আমার মাকে অনেক মারধর করা হতো, এমনকি আমার গায়েও মারতে আসছিল আমাকে, এমনকি আমাকে আর আমার মাকে বাসা থেকে বের করে দিতে চেয়েছিল অনেকবার। তারপর যখন এরকমটা হয় ক্লাস টেনে যখন আমি এসএসসি পরীক্ষা দিতে যাব 2016 সালে, তখন যে লয়ারটা মানে আজকে সে তখন 22শে ফেব্রুয়ারিতে মারা যায়
লয়ার বাবা,
হ্যাঁ
আচ্ছা,
আর আমার 23 তারিখে এক্সাম ছিল, সে 22 তারিখে মারা যায়, 23 তারিখে আমার ম্যাথ ক্লাস ছিল। তো তার উপর যতটুকু আমার জীবনের একটা মানে ইয়া ছিল যে একটা ভরসা ছিল যে সে যেহেতু আমাকে এতটাই ভালোবাসে আমি হয়তো বা অন্তত তার কাছ থেকে হলেও সাহায্যটা পাবো ভালো কিছু করার। তো সে যখন মারা যায় তখন আমার মাথায় পুরোই আকাশ ভেঙে পড়ে যে এখন আমি কি করব, কারণ আগে তো সে আমার খরচপাতি থেকে শুরু করে যাবতীয় পড়াশোনার সবকিছুই খরচ চালাতো, এখন তো কোনো কিছুই আমার করার নেই, এখন কোথায় যাব আর এখন কি করব। তো এটা করতে করতে আমার মানে এতটাই খারাপ লাগতো যে আসলে কি করব আমি, এই ইসের মধ্যে তো কিছু করার মতো তো আমি দেখতেছি না। তখন দেখলাম যে সে যখন মারা যেত তার যে ভাই, এখন তো আমি তো তার কেউ না, এখন তারা তো সবকিছুই জানে। তারপর যখন সে মারা যায় তখন তার বাড়ি ছিল হচ্ছে নোয়াখালী, তো সেখানে সে তাকে দাফন করার জন্য নিয়ে যায়। তো আমার তো আগামীকাল ম্যাথ পরীক্ষা, তো আমি যেতে চাচ্ছিলাম, কিন্তু এসে যে ফিরতেই আমি পরীক্ষাটা দিব সেই সুযোগটা হচ্ছিল না আমার, তার জন্য আমি যেতে পারিনি। তো এখন এতটাই আমি টেনশনে ছিলাম যে আসলে কি করব, আদৌ কি আমি ভালো কিছু করতে পারবো, কারণ আমার স্বপ্নই ছিল আমি অনেক ভালোভাবে পড়াশোনা করব এবং ভালো কিছু হওয়ার, কিন্তু সেই পরিবেশটা আমার জন্য কখনোই হচ্ছিল না। পরিবেশটার জন্য আমার চেয়েছিলাম যে এমন কেউ হতো, সবসময় আমার মাথায় একটাই টেনশন হতো যে এমন কেউ হতো যে আমার প্রপারলি একটা দায়িত্ব নিবে, পড়াশোনাটা আমি ঠিকঠাক মতো চালিয়ে যেতে পারবো এবং ভালো কিছু করতে পারবো, কিন্তু সেটা আমার কখনোই হতো না। তো বর্তমান যিনি, তো উনিও প্রায় সহ্য করতে পারত না আমাকে, বলতো যে ও এখানে থাকতে পারবে না, ও এটা করতে পারবে না, ও সেটা করতে পারবে না। আর আমার মাও তো রোজগার করার মতো কোনো অবস্থাতেই নেই, কারণ সে পড়াশোনা যায় না। তো তাকেও যখন অনেক বেশি অত্যাচার করা হতো, তো সে আমাকে এতটাই বেশি ঘৃণার চোখে দেখত, সে বলতো যে তোর জন্য আমার লাইফটা ধ্বংস হয়ে গেছে। তা আমি বললাম যে আমার জন্য তোমার লাইফটা ধ্বংস হয়ে গেছে নাকি তোমার জন্যই তোমার লাইফটা ধ্বংস হয়ে গেছে, কারণ সিদ্ধান্তগুলো তোমার ছিল আমার না, আর তোমার একটা কারণেই আমার আজকে কতটুকু এই পর্যন্ত আসা লাগছে। কারণ আমি জীবনে কোনোদিন ভালো কিছু করতে গেলেও করতে পারবো না, কারণ আমাকে জিজ্ঞাসা করবে তোমার বাবা কি করে, তোমার মা কি করে, তুমি কোন পরিবেশ থেকে আসছ। আমি কি কখনো সেই কথাটা বলতে পারবো? কোনোদিনই বলতে পারবো না। আর যত বড় বড় সার্টিফিকেট থাকুক না কেন, ডিগ্রি থাকুক না কেন, যখন শুনবে মানুষ যে এই মেয়েটার বাবা, যে বাবা জন্মদাতা পিতা সেই নাই, সেই কারেক্টলি নাই, তাহলে তুমি কিভাবে আমাকে বলতে পারো যে আমি ভালো কিছু করতে পারবো কিনা আর ভালোভাবে থাকতে পারবো কিনা। তো মারা যাওয়ার পর সে এখন এমন একটা সিচুয়েশনে, সেও তো বিয়ে করে ফেলছে, তো সে তার সেই সংসারটাকে নিয়েই বেশি মানে ইসের মধ্যে আছে, ডুবে আছে। সে এখানে যে তার তিনটা ছেলে মেয়ে আছে এটা সে কখনোই ক্যারি করতো না, মানে কখনো খরচ এটা দিলে যেখানে 100 টাকা দরকার সেখানে সে 20 টাকাও খরচ করতে চাইত না। এরকম করতে করতে আমার মা দেখা যাচ্ছে আমাকে আবার বারবার বারবার অনেক বেশি, আর যখন ক্লাস 5 থেকে এতটাই মার খেতাম আমি ঘরের মধ্যে, দেখা যাচ্ছে সব কাজ আমাকে দিয়ে করাতো, থালা বাসন ধোয়া থেকে শুরু করে কাপড় ধোয়া, ঘর মোছা সবকিছুই। তো আমার এক সময় এটা খুবই ই লাগতো যে আমি তো পড়াশোনা করা তো ঠিকঠাক মতো হচ্ছে না আমার, আমি যেতাম ভালোভাবে একটা পড়াশোনা করার, আমি যেতাম ভালো কিছু করার, কিন্তু আমার সেই ইচ্ছা আকাঙ্ক্ষা একটা আসত না। এত বেশি খারাপ লাগতো যে জগতে আর কোনো ফ্যামিলি কি আছে আমার মতো, এরকম কি কোনো পরিবেশে কেউ বসবাস করে, মানুষের বিয়ে হয় কয়টা, দুটা হলো তো অন্তত যায়, কিন্তু তুমি এগুলো কি করছো, তুমি অন্তত লয়ারটার সাথে থাকতে পারতা। আমি আমার মাকে সবসময় বলতাম যে সে তো এরকমটা ছিল না, আর আমি কখনো যদি না জানতাম তাহলে আমার হয়তো বা সব থেকে ভালো ছিল। আর আমি সবসময় আমার মাকে দায়ী করতাম যে আমার যদি একটা রিক্সাওয়ালার ঘরেও জন্ম হতো সে অন্তত আমার প্রপার দায়িত্বটা নিত, এবং সে আমাকে বলতো যে সে আমার সমস্ত দায়িত্বটা নিত, সারাদিন যদি 200 টাকা ইনকাম করে হলো তার জন্য জানি আসতো, ডাল ভাত খেয়েও হলো অন্তত আমি আমার জীবনটা চালিয়ে যেতে পারতাম, আর খুব গর্ব করে বলতে পারতাম যে না আমার বাবা একজন রিক্সাওয়ালা, যাই হোক আমার বাবা তো, কিন্তু তুমি আমার জীবনে পরিচয়টা রাখোনি, আমার পরিচয়টা কেন নি, এই আক্ষেপটা আমার মধ্যে সবসময় থাকত, আর খুব রাগ হতো আমার যে এই পরিস্থিতিতে আমি কেন আসবো, আমার তো এটা হওয়ার ছিল না। তারপর আমার মা আমাকে বারবারই বলতো, আর সবসময় খালি বলতো যে তুই যদি না থাকতে আমার জীবনে আমি আরো এর থেকেও ভালো কিছু করতে পারতাম, ভালো থাকতে পারতাম। তারপর আমি যখন বললাম তাহলে জন্ম দিলা কেন, এখন জন্ম যেহেতু দিস কর্মটাও তোমাকেই করতে হবে, এর থেকে কখনো আমি এক পাও নড়ব না, যা করছো তোমার জন্য আমার জীবনের সবকিছু শেষ, কারণ আমি জীবনে কোনদিন ভালো কিছু করতে গেলে একমাত্র তোমাদের জন্য করতে পারবো না। আর তোমরা যে পরিস্থিতিতে আমাকে নিয়ে আসছো, এই পরিস্থিতিতে আমি মানসিক ভাবে থাকতে পারবো না। তারপর যখন এরকমটা হয়, দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষা কমপ্লিট, এখন কি করব, কারণ আমার তো দেখা যাচ্ছে কোনো কিছু কাজ করার মতো সেই পরিস্থিতিতে আমি নেই।
রাইট,
এখন এমন যে হচ্ছে যে আমি তো পড়াশোনা করতে চাই, এখন সেও দেখা যাচ্ছে তার নিজের ছেলে মেয়েদেরকে জব ঠিকঠাক মতো ক্যারি করতে পারছে না, তাহলে সে আমাকে কিভাবে করবে, আর আমাকে তো সে দেখতেই পারছে না। তারপর এখন কি করব, এখন ফ্যামিলিতে তো মানিয়ে গুছিয়ে থাকতে হবে, আমাকে এখানেই পড়ে থাকতে হবে যত যা অশান্তিই হোক না কেন। তো আমার স্কুলে এক টিচার ছিল ম্যাডাম, সে আমাকে খুবই সাহায্য করত পড়াশোনার দিক থেকে অন্যান্য যাবতীয়। তো যখন আমি চেয়েছিলাম ভালো একটা কলেজে পড়াশোনার জন্য, আমি চেয়েছিলাম সিটি কলেজে পড়াশোনা করার জন্য, কিন্তু সেখানে যে মাসিক বেতনটা, তারপর অন্যান্য যে খরচগুলো, কারণ আমি এটা আমার সবসময় মাথায় কাজ করত, কারণ আমার হাতে তো 5 টাকা পয়সা নেই, তাহলে আমি 10 টাকা খরচ করব কিভাবে। তারপর আমি ধানমন্ডি 6 যে ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, এখানে আমি যখন ভর্তি হতে আসি, আমাকে অনেক কষ্টে সেই ম্যাডামটাকে রিকোয়েস্ট করে আমাকে 10,000 টাকা জোগাড় করতে হয়েছে। তারপর সেই ম্যাডাম আমাকে যখন টাকাটা দিল, আমি সেই কলেজে চান্স পাওয়ার পর আমার পয়েন্ট অনুযায়ী এসএসসি রেজাল্টে সেখানে আমি ভর্তি হই। আমার স্বপ্ন ছিল ভালো কিছু জায়গা থেকেই আমি ভালো কিছু করব, কিন্তু যখনই এই পড়াশোনার অবস্থানটায় আমি আসি, তখন কিছুতেই হচ্ছে না, কিছুতেই আমি মানে এই পরিবেশের সাথে মানায় নিতে পারতেছি না। এখন আমি যাচ্ছিলাম তো ভালোভাবে পড়াশোনা করার জন্য, ভালো যে একটা পরিবেশ লাগে, শান্তশিষ্টভাবে একটা থাকলে তো সেখানে পড়াশোনাটাও ঠিকঠাক মতো হয়, কিন্তু আমি তো সেটা পাচ্ছি না কখন। তারপর আমার মা আমাকে কি করলো, বললো যে সেখানে যে ভর্তি হবে তোমার পথ খরচ যাবতীয় এটা দিবে কে, আমার তুমি দিবে, কারণ জন্মটা যেহেতু তুমি আমাকে দিছো, আর তোমার কারণে আমার লাইফে এই পর্যন্ত এই এরিয়াতে আমি আসছি, এটা আমার হওয়ার ছিল না, আমার যেখানে থাকার কথা আমি সেখানে থাকতে পারিনি, তোমার জন্য হয়েছে, এবং আমি সেই কলেজেই পড়তে চাই। আমার খুব রাগ হয়েছিল তখন, আমাকে চেয়েছিল মানে বর্তমান যিনি থার্ড, সে চেয়েছিল আমি আমার জন্য পড়াশোনাটা ঠিকঠাক মতো না হয়, আর যদি বলে যে পড়াশোনা, ও পড়াশোনা করে কি করবে, ও তো পড়াশোনা করার কোনো যোগ্যতাই নেই, আর যার কেউ নেই, পায়ের নিচে মাটি নেই, মাথার উপর ছাদ নেই, এই মেয়ে কি করবে, এই মেয়ে কোন কিছু করার নাই, ওরে বাসা থেকে বের করে দাও, আর না হয় গার্মেন্টসে কোনো দেখো গার্মেন্টস আছে কিনা। তখন আমি তখন বললাম যে কিছুই আসলে বলার নাই, তখন এর দিকে আমার তাকাই তো কেন জানি ঘৃণা লাগতো, যে আসলে মানুষ কি কখনো এরকম থাকে, সে ঠিক আছে আমি এখানে তার কাছে আছি, হয়তোবা সে নাও দেখতে পারে, কারণ সে তো আমাকে জন্ম দেয়নি, সেই বা আমাকে জন্য কেন টান থাকবে, তার না থাকাটাই স্বাভাবিক, আমি সবসময় সেটাই মনে করতাম। যেহেতু এখানে আছি, থাকতে যেহেতু পাচ্ছি, যত কষ্টই হোক আমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, এতটাই বেশি আমার টাফ ছিল জীবনটা। যখন এটা ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন দেখা যাচ্ছে আমি কমার্স স্টুডেন্ট, এখন আমাকে তো অ্যাকাউন্টিং পরিসংখ্যান এগুলো করার জন্য তার একটা টিচার দরকার। তারপর যখন টিচারটা নেই, তো তা সেও দেখা যাচ্ছে ফ্যামিলিতে এইরকম পরিস্থিতিতে এই পরিবেশে সেও অবাক হয়ে যায় যে আসলে কিভাবে মানুষ এটার মধ্যে বসবাস করে, কারণ প্রায় যেই কোনো সময় মুহূর্তে এই ঝগড়াঝাটি চিলাচিলি শুরু করে দেয়, এখানে হয়তো বা ঠিক মতো পড়াশোনা হবে না, আর আমি যে হোস্টেলে গিয়ে থাকবো সেরকম কোনো ওয়ে নাই, কারণ টাকাই নেই আর হোস্টেলে কিভাবে থাকবো। এরকমটা করার পর আমার মা আমাকে আবার সেই একই ধরনের আমাকে কথা বলতো, আমাকে বারবার শোনাতে হতো। এক পর্যায়ে আমার মা কি করলো, ডিসিশন নিল সে আমাকে বিয়ে দিয়ে দিবে। তা এখন আমি তো বিয়ে করতে চাই না, কারণ আমি চাই আমার ভালো কিছু আমি করব এবং নিজের পায়ে দাঁড়াবো, আমি কখনোই বিয়ে করব বা এটা করব সেটা করব আমার কখনোই কোনো সেই ধান্দা আমার মধ্যে ছিল না। আমার মা কি করলো, যেখানে মানে কোনো মতে একটা মুদির দোকান, সেই ছেলের সাথে আমাকে সে বিয়ে দিয়ে ট্রাই করছিল।
ঘটনাটা কি ঘটেছে আমাকে খুলে বলেন তো।
যখন ইন্টার ফার্স্ট ইয়ারে থাকি,
এই বিয়ের আপনি জানলেন কিভাবে, ঘটনাটা কিভাবে ঘটেছে, আপনি তো জেনেছেন পরবর্তীতে, হ্যাঁ এই আপনি জানলেনটা কিভাবে?
আমার মা আমাকে ডিরেক্টলি বলল।
কিভাবে বলেছে?
বলেছে যে এই পড়াশোনা করাটা করেই বা তো কি হবে, কারণ এত টাকা পয়সা খরচ করা যাবে না, সে আমাকে বিয়ে দিয়ে দিবে। বললো যে বিয়ে দিয়ে দিব এই এই ছেলে। তখন আমি বললাম যে বিয়ে দিয়ে দিবে ঠিক আছে, কিন্তু বিয়ে যে আমি করব, আমাকে কি জিজ্ঞাসা, তোমাকে কি জিজ্ঞাসা করছে মেয়ের বাবা কি করে? তো এই সমস্ত যখন, আর আমার মতো মেয়েকে এই বা কে বিয়ে করবে? কারণ যার বাবার কোনো পরিচয় নেই, মার কোনো পরিচয় নেই, সেই মেয়ের তো কখনোই বিয়ে হওয়ার কোনো কথা না। এটা আমার কাছে খুবই খারাপ লাগত। তখন আমার মা বলল যে ছেলে এই মুদি দোকানে, একটা মুদি দোকান আছে সেখানে ই করে
সেলস বয়।
হ্যাঁ। তো আমি বললাম যে মুদি দোকানে কাজ করে মানে, যেখানে সে আমাকে কিভাবে দেখভাল করবে? সে তো আমাকে দেখভাল করার মতো কোনো প্রশ্নই আসে না, আর আমি কোনো বিয়ে করতে চাই না। আর আমাকে নিয়ে যদি এতই সমস্যা হয় তাহলে সুইসাইড করলে হয়তো বা ভালো হয়। বারবার আমার মাথায় এটাই কাজ করত। তা আমি ওইখান থেকে অনেক কষ্ট করে আমি এখান থেকে আমি এই জিনিসটা পার করি। তো বাসায় তারপর পরবর্তীতে দেখা যাচ্ছে এত কাজ করা আমার সম্ভব না। তারপর একটা বাসায় বুয়া রাখলো, সে বুয়াটা দেখতো যে আমার মা আমার সাথে এত পরিমাণ খারাপ রাগ বিহেভ করতো। এমন কোনো দিন নেই যে আমি যখন ভাত খেতে যেতাম তখন আমার মা আমাকে খোঁটা দেয় যে বল যে হৈসুস্থ ভিখারির ঘরের মা, যার পায়ের নিচে মাটি নাই, মাথার উপর ছাদ নাই, সে আবার পড়াশোনা করে বড় হবি। তখন আমার মানে এত পরিমাণ খারাপ লাগতো যে তুমি মা হয়ে আমাকে এই কথাটা বলতে পারলা যে তোমার কারণে আজকে আমার এই পর্যায়টা হয়েছে। কারণ তুমি যদি ঠিকঠাক মতো কিছু করতে পারতা আমার লাইফে এই সিচুয়েশনটা আসতো না। আর তুমি মা হয়ে এত গর্ব করে বললা যে যার পায়ের নিচে মাটি নাই, মাথার উপর ছাদ নাই, সে করবে পড়াশোনা। আরে মানুষ তো যারা বাসায় কাজ করে তাদের মেয়েদের অন্তত ইন্টারটা কমপ্লিট করায়, অনেক ভালোভাবে পড়াশোনা করানোর চেষ্টা করে, আর তুমি আমার কেমন মা হলা? জীবনে কোনো কিছু একটা আমি কখনো আবদার করিনি যে আমাকে এটা দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আমি সবসময় খুবই সিম্পল, মানে এতটাই আমার থেকে কাজের মেয়ে, যে একটা কাজের মেয়ে সেও খুব ভালোভাবে থাকে। আমি কখনোই বলতাম না যে আমার এটা এখনই আমাকে এটা দিতে হবে, এখনই এটা করতে হবে। আমি তো শুধু জাস্ট একটু পড়াশোনা ঠিকঠাক মতো করতে চাইছিলাম, আর নিজের পায়ে একটু দাঁড়াতে চাই। আমি তো অন্যের বোঝা হয়ে থাকতে চাই না, আর আমাকে সবসময় একটা বোঝার মতো মনে করত। তো যাই হোক, আমার মা আমাকে অনেক বেশি টর্চার করত, আমি যেন আমার যে আসল বাবা তাকে যেন আমি বলি যে আমার খরচটা দেওয়ার জন্য। আমি বললাম যে মানুষটা জন্ম দেওয়ার পর আমার কোনো খবরই নিল নাই পর্যন্ত, এতটা বছর যাবৎ এইখানে আমি আসার পর আমার সব যাবতীয় খরচ বহন করলো, আর যে লয়ার আমি শুধু তাকেই আমার মন থেকে আমি তাকেই বাবা বলে মানতাম, আমি অন্য কাউকে আর বাবা বলে মানতাম না। তো সে যখন ছিল আমাকে সবসময় অনেক বেশি আদর করত আর খুবই ভালোবাসত। তা বললাম যে আমার আসল বাবা না, সে আমার জীবন, তার লাইফটাই আমার জন্য ধ্বংস করে ফেললো। সে একটা বিয়ে করলো না, এত কিছু করলো আমার জন্য, যুদ্ধ পর্যন্ত করলো এত দূর পর্যন্ত, সে কি করছে আমার জন্য? সে শুধু আমাকে শুধু জন্মটাই দিতে পারছে, আর কিছু করেনি। তো আমার এই জিনিসটা আমার ভেবেই খুব খারাপ লাগতো। তার সাথে কথা বলবো কি, আর তাকে আমি কেনই বাবা বাবা বলে ডাকবো? তো বললো যে সে তো তোমার বাবা, তুমি তাকে বাবা বলবা না তো কাকে বলবো? আমি বললাম যে জন্ম দিলেই তোর বাবা হওয়া যায় না, যে কর্ম করে সেই হলো আমার বাবা, সে কখনোই আমার বাবা হতে পারে না। এটা আমার কাছে খুবই খারাপ লাগতো। তো তাকে যখন বলার পর সে বারবারই এই একই ধরনের সমস্যা নিয়ে আমাকেই এসে বলতো যে আজকে যদি তুই না থাকতি, তুই যদি জন্ম না হইতি, তাহলে হয়তো আমি ভালোভাবেই থাকতাম, ভালো কিছু করতে পারতাম। আর সে আমাকে এখন পর্যন্ত বারবার খোঁটা দিয়ে আসে যে আজকে তোর জন্য এখানে পড়ে আছি, কারণ আমি যদি চলে যাই তাহলে তুই কোথায় থাকবি, তুই কি করবি, তোর জন্য আমার যন্ত্রণাটা সহ্য করতে হচ্ছে এখানে। কারণ আমি এখান একবার থেকে একবার এভাবে আসার পরও তো আমি জীবনে শান্তিতে থাকতে পারছি না। তো আমি বললাম যে তুমি যেরকম আমাকে বলো আমার কপালে এটা, ঠিক তোমার কপালও ঠিক এটাই হবে। কারণ তুমি কখনো তোমার জীবনের সিদ্ধান্ত নিতে পারো না দেখে তুমি আমার জন্য এরকম করছো, তো তুমিও মনে করো না যে। আর সে সবসময় আমাকে খালি এটাই বলতো, এই মেয়ে হয়ে জন্মানোর কারণে আজকে আমার এই অবস্থা, আমি এরকম হয়েছি, তাই আমার জন্য নাকি তার লাইফটা ধ্বংস হয়ে গেছে। তা আমি বললাম যে আমার জন্য তো তোমার লাইফটা ধ্বংস হয় নাই, তোমার কারণে বরং যে আমার লাইফটা ধ্বংস হয়ে গেছে। সবসময় আমাকে এই টর্চারটা মানসিকভাবে, আর ক্লাস সেখান থেকেও, সে ক্লাস ফোর থেকেও যখন আমি তার সাথে যখন এখানে ছিলাম, সে প্রায় আমাকে মারধর করত। আমার মায়ে আমাকে খুব বেশি মারত, অনেক বেশি মারত, এতটাই মারত তখন ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে। সে আমাকে এমন ভাবে মারলো মানে রাস্তার লোকজন পর্যন্ত, জনগণ পর্যন্ত ই হয়ে গেছে যে আসলে এমন ভাবে কেন মারলো মেয়েটাকে। তখন আমাকে বললো যে এটা কি তোমার সৎ মা? তখন আমি কোনো কিছুই কাউকে জবাবদিহি করছি না, আমার আমার মানে মেয়েটা পুরো আমার মুখ থেকে শুরু করে সবকিছু একদম ফুলে গেছিল। তা আমি বললাম আমার মানে কিছু যে বলবো সেই বলার ইয়াটা পর্যন্ত নেই, আমাকে সবসময় এতটা বেশি টর্চারি করতো আমার মা। একদিকে তো সেই মানসিক যন্ত্রণার মধ্যে আমি ভুগছি, আসলে কি করব, আমার আমার দায়িত্বটা কি আমি আমি নিজেও আদৌ পর্যন্ত নিজে নিতে পারবো? আর সবসময় মনে হতো দুনিয়ায় যদি এমন কেউ থাকতো যে আমার দায়িত্বটা একটু প্রপারলি নিতে পারবে, যে আমি একটা ভালো পড়াশোনা করে যে কিছু একটা করব, সেই দায়িত্বটা পর্যন্ত নেওয়ার মতো আসলে কেউ
কেউ ছিল না।
তো এখন পর্যন্ত তো আমার মা তো প্রায় আমার জন্য এই সবসময় আমাকে দোষারোপ করতো যে তোর জন্য আমার জন্য এটা হলো না সেটা হলো না। তারপর যখন আবার সে এই লোকটা প্রায় আমাকে টর্চার শুরু করে, তার মা
মানে কোন লোক এটা,
থার্ড
মানে তৃতীয় বাবা,
হ্যাঁ তৃতীয় বাবা, সেও আমাকে অনেক বেশি মানে চাপ দেওয়া শুরু করলো যে এই পড়াশোনা করে ধানমন্ডিতে ওখানে যে পড়াশোনা করবে এটা করবে সেটা করবে, ও জীবনে কিছুই করতে পারবে না। তা আমি কখনোই কোনো কিছু তাকে জবাব দিতাম না, কারণ যেখানে এখানে অন্তত যেভাবেই হোক থাকছি খাচ্ছি, তাই আমি আর কিছু বলতেছি না। তো তার যে ছেলে মেয়েগুলা দেখা যাচ্ছে ছোট ছোট, তো ওদেরকেও দেখা যাচ্ছে স্কুলে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা আবার রান্না করা ওদেরকে খাওয়ানো সবকিছুই একটা অন্যরকম ব্যতিক্রম পরিবেশের মধ্যে আমি ছিলাম। তো এটা আমার কাছে একটু ভালো লাগতো না যে আসলে কেন। তারপর যে বুয়াটা কাজ করত বাসায়, তো সে যখন দেখত যে এই পরিস্থিতিতে এই এগুলো হওয়ার পর অনেক বেশি সে আমার জন্য বেশি কষ্ট পেত,
যে বুয়া বাসায় কাজ করত সেই বুয়া,
হ্যাঁ তো বলতো যে মা আমি যে এত বাসায় কাজ করি কখনোই তো এরকম দেখি না, তোমাকে এত বেশি চিল্লাচিল্লি করেনি কেন তোমার সাথে, এটা কি তোমার সৎ মা? আমি বললাম যে না আন্টি আর সৎ মা না আমারই মা। পরে বললো যে তোমার সাথে এত চিৎকার চেঁচামেচি এত করে কেন আর এত বিশ্রী ভাষায় গালিগালাজ করে কেন তোমাকে, আমি তো কখনো দেখি না। আমি বললাম যে তার ব্রাক বেশি এই জন্য সে আমাকে এরকম করে। পরে বললো যে আচ্ছা তুমি এখন কিসে পড়ো? পরে বললাম যে আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবো, ফাইনাল পরীক্ষা দিব। পরে বললো যে আচ্ছা ঠিক আছে। পরে বললো তারপরও তোমাকে যে প্রত্যেক দিনই কি মানুষ রাগারাগি করে সে আমাকে প্রায় জিজ্ঞাসা করত। তো সেও দেখা যাচ্ছে আমার আম্মু একবার বাজারে গিয়েছিল সকালবেলায়, সে তো সে যখন দশটা কাজ করে সেদিন আমার কলেজ নেই, তো বাসায় থেকেই সবকিছু আমি ওদিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর বুয়া ওদিক দিয়ে কাজ করছে। তো বুয়া আমাকে ডেকে বললো যে তোমার কি সমস্যা বলো তো, তুমি তোমার ফেসে দেখে মনে হচ্ছে তোমার অনেক বেশি তুমি ভাবো, মানে তুমি এত কি ভাবো,
আপনাকে জিজ্ঞেস করছে,
হ্যাঁ আমাকে জিজ্ঞেস করছে। পরে বললাম যে দেখায় আন্টি মানে এই পরিস্থিতিতে এই লোকটা তো আমার বাবা না আর আমার মায়ে মানে আমার মায়ের দুবার বিয়ে হয়েছে, তো এখন তো আমি এখানে থাকি এই জন্য আমার এই সমস্যাগুলো, আর আমি কখনোই আমার মায়ের এই সিচুয়েশনগুলো বা বাবার এই সিচুয়েশনগুলো কখনোই স্কুল ফ্রেন্ড বা কলেজ ফ্রেন্ড আমি কখনোই কারোর কাছে বলতাম না, আর বাহিরের কোনো কারোর সাথেই সেরকম কোনো কথাও বলতাম না। আমি আমি কেনই বা বলবো, তো কলেজে যখন যেতাম তো সবাই দেখতেছি যে খাচ্ছে দাচ্ছে ঠিকঠাক মতো, ওরা হাসি খুশি ঠিকই আছে, তা আমি বেঞ্চে এক কোনায় এরকম থাকতাম আর পড়াশোনা দরকার হলে শুধু জাস্ট পড়াশোনাটাই করতাম,
মানে কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলতাম না, একদম চুপচাপ,
হ্যাঁ একদম চুপচাপ। তো কিছু কিছু মেয়ে দেখা যাচ্ছে শুধু যখন রেজাল্টটা যখন রেজাল্ট ভালো করতাম তখন আমাকে জিজ্ঞাসা করতো যে তোমার বাসা কোথায়, তুমি কি করো বা কি আসে বিষয়, তখন আমি বলতাম যে আমি বাসা পুরান ঢাকা এটা সেটা, তো টুকটাক ওরও আমার সাথে কথা বলতো। তারপর আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে কতটুক সময় পড়ো, আমি বললাম যে আমার তো কোনো ফিক্সড করার সময় নেই, আমি যখনই সুযোগ পাই তখনই পড়তে বসে পড়ি। তো ম্যাডামরাও আমাকে প্রায় ডেকে বলল যে আশা কি তুমি আসো আমার এখানে, তারপরে ম্যাডামের সঙ্গে যখন দেখা করতাম, ম্যাডাম বলতো যে প্রায় আমাকে প্রত্যেক টিচারই ম্যাক্সিমাম আমার পড়াশোনার খোঁজ খবর নিত, যে আমি পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে পারছি কিনা, কে আসে বিষয়ে যখন দেখছে যে ভালো করছি কিন্তু আমি আরো ভালো করতে চাই, আমি শুধু এক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকতে চাই না। তো ভালো কিছু করতে গেলে দেখা যাচ্ছে সেই আবার সেই অশান্তি সংসারের মধ্যে, দেখা যাচ্ছে আমাকে আবার পড়াশোনাটা বন্ধ করে দিতে বলে। তো এখন তো এদিকে তো আর ম্যাক্সিমামই দেখা যাচ্ছে কিছু টাকা দিলে আবার দিত না, তো সেটা আমাকে প্রপারলি করতে গেলে দেখা যাচ্ছে আমাকে সেই স্কুলের সেই ম্যাডামটার কাছে আমাকে আবার যেতে হতো যে ম্যাডাম কিছু একটু সাহায্য করেন, কারণ আমার পক্ষে আসলে সম্ভব হচ্ছে না এত কিছু ক্যারি করা। পরে ম্যাডাম আমাকে প্রায় সাহায্য করতো কিছু কিছু দিয়ে। এখন একজনের উপর যদি আমি তার কাছে বারবার যদি সাহায্য চাই, সেটা তো আসলে নিজের কাছেও কেমন লাগে যে না এতবার ওনাকে সাহায্য চাওয়াটা ঠিক হবে না। তারপর যখন এরকমটা করে বারবার, তো আমি যখন ফার্স্ট ইয়ার একদম শেষের দিকে এত বেশি খারাপ লাগতো আমার, আমার ওয়াশরুমে গেলেও মনে হতো যে আমি হারপিক খেয়ে মরে ফেলি, মানে মরে গেলেই হয়তো বা আমার লাইফে এতটা কষ্ট আমাকে সহ্য করতে হবে না, কারণ আমি কি করব, ভালো কিছু করতে গেলে এটা করতে পারবো না সেটা করতে পারবো না, জীবনে এত বেশি অশান্তি, আমার মতো কি আর কেউ বসবাস করে, আর কেউ বসবাস করে না, মানুষ তা একটা দুটো বিয়ে করলেও হয় কিন্তু আমার এরকম কেন পরিস্থিতিটা। আর দেখা যাচ্ছে সার্টিফিকেটে যে থার্ড বাবা তার নামটা দেওয়া সবকিছুতে, তা আমার কাছে এটা খুবই ঘৃণা লাগতো। আমি বললাম যে এই মানুষটা আমার সাথে এত খারাপ বিহেভ করে, সার্টিফিকেটে আমি তার নাম দিব আর তাকেই আমার বাবা বলব, এটা আমার কাছে খুবই খারাপ লাগতো। তারপর ফাইনাল পরীক্ষা যখন দেই, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠি,
ইন্টারমিডিয়েট,
হ্যাঁ ইন্টারমিডিয়েট, এতটা বেশি কষ্ট করে আমার জীবনে আমি মনে হয় না আগে কখনোই, মানে যা সহ্য করছি তার থেকে আমার আরো 100 গুণ বেড়ে গেছে এরকম ভাবে। দেখা যাচ্ছে আমাকে তারা বাসায় থাকতেই দিবে না, আমাকে এমন ভাবে ই করতে হয়েছে, একদিন তো আমাকে বাসা থেকে বেরই করে দিছে, বাসা থেকে বের করে দেওয়ার পর এখন কোথায় যাব আমি, কারণ আমার তো সম্ভব না, আর যেহেতু এক একটা মেয়ে আর এটা ঢাকা শহর, ঢাকা শহরের মধ্যে তো টিকে থাকাটা অনেক বেশি কষ্টকর, কারণ সমাজে আশেপাশে আমি মানে পরিস্থিতিগুলো দেখে আমার খুবই ভয় লাগত, আর মানুষ দেখলেও আমার খুবই ভয় লাগত যেখানে আসলেই কি করব। তারপর দেখা যাচ্ছে কলেজের যে একটা মেয়ে, ও আমার সাথে সবসময় খুব বেশি কথা বলতে চেষ্টা করতো এবং ওর সাথে আমি বেশি একটা কথা বলতাম, তো ওর বাসাটা ছিল আমার কলেজের এখানে, তো ওর বাসা আমি চিনতাম, তারপর ওকে ওখানে গেছি, ওখানে যাওয়ার পর শুধু জাস্ট রাতটা ছিলাম, তারপর আমি আবার মানে আমার মা আমাকে মানে কল দেয় যে তুমি কোথায়, পরে আমি যাই আমার বাসায়, পরে বাসায় যাওয়ার পর তারপর আমার মা তো বলতেছে যে এই এটা কর, আবার বলতেছে যে তো পড়াশোনা বন্ধ করে দে, পড়াশোনা করা সম্ভব না। পরে আমি বললাম যে আমার পক্ষে তো পড়াশোনা ছাড়া সম্ভব না, আমি দরকার হলে তোমাদের সবাইকে ছেড়ে দিতে রাজি আছি কিন্তু আমার পক্ষে পড়াশোনা ছাড়া দেওয়া সম্ভব না, কারণ এটাই আমার জীবনে এখন শেষ সম্বল হয়ে দাঁড়াইছে, কারণ আমি যদি ভালো কিছু করতে পারি আমি আমার নিজের বহন খরচটা নিজেই চালাতে পারবো, কিন্তু এখন তো আমার তোমাদের উপর ডিপেন্ড করে চলতে হচ্ছে আর তোমরা তো ঠিকঠাক মতো আমাকে কিছুই করতে পারবে না, আর যেরকম মানুষের সাথে তুমি আমাকে বিয়ে দিতে চাও তাদের সাথে তো এমনিতেই যুদ্ধ করে আমি আর পারতেছি না, আমি আর কোন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নামতে চাই না, আমি এখানেই আছি, আমি আমার পড়াশোনাটা জাস্ট কমপ্লিট করতে চাই আর কিচ্ছু না, এবার যেখান থেকেই হোক আর যেভাবেই হোক আগে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো সবারই স্বপ্ন থাকে কিছু না কিছু একটা করার, তো আমিও চেতাম যে ইন্টারটা কমপ্লিট করব, বা ঢাকা ইউনিভার্সিটি হোক আর জাহাঙ্গীরনগর হোক, আমি চেতাম যে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, আমাকে যত পরিশ্রম করতে হয় আমি ততই রাজি, আর এছাড়াও আমার খুবই শখ ছিল বাইরের দেশে গিয়ে পড়াশোনা করব, কারণ এটা বাংলাদেশের মধ্যে আমার এই পরিবেশটা আমার কাছে কেমন যেন লাগতো, আমি বললাম যে এক একটা মানুষ এতটাই বেশি স্বার্থপর শুধু টাকার নেশায় ঘুরে আর কিছুর জন্য না, মানুষের জন্য যে একটা মানবিকতা থাকবে সাধারণ সেটা আমি কখনোই দেখতাম না, প্রত্যেকটা মানুষ দেখা যাচ্ছে শুধু অন্যের ক্ষতি করা ছাড়া কিছুই দেখে না, তারা শুধু টাকার পিছনে ঘুরে। দেখা যায় বাহিরেই যখন আমি কলেজে যখন যেতাম আসতাম, মানে যতটুকু দেখতাম এই পরিবেশের মধ্যে, এক একটা ইসের মধ্যে এগুলো আমার কাছে একদমই খারাপ লাগত। তা আমি যেতাম যে এমন ভাবে কিছু করতে চাই যেখানে মানুষের সাহায্যও হবে আমার ভালোও হবে, আর আমিও ভালো কিছু করতে চাই জীবনে, ভালো কিছু করেই আমি আমার পায়ে দাঁড়াইতে চাই। আমাকে যেন কখনো বলতে না পারে যে দেখ দেখ এই মেয়েটার মা তিনটা বিয়ে হয়েছিল, মেয়েটার বাবা নাই, এই মেয়েটার কোনো পরিচয় নাই। আমাকে কখনো কেউ যেন যার সন্তান না বলতে পারে, সেটার জন্য আমার ভিতরে একটা খুবই ক্ষোভ ছিল যে আমি করেই দেখাবো, ভালো কিছু করেই দেখাবো। কিন্তু সে ভালো কিছু করার জন্য যে ভালো কিছু দরকার, কিছু সাহায্য সহযোগিতা দরকার, সেটা আমি কখনোই পেতাম না। এখন এটা আমার মধ্যে সবসময় কাজ করত। তো দেখা যাচ্ছে এখানে টাকা পয়সা দিচ্ছে না, এটা করছে না। তো বুয়াটা কি করলো, সে আবার অন্য যে বাসায় কাজ করত, তো সে আবার আমার মার কাছে বলল যে এরকম মানে দুইটা ভালো সম্বন্ধ আছে। তো বুয়াটা আমাকে চাইছিল মানে ভালো ঘরে মানে বিয়েটা হয়ে গেলে আমি পড়াশোনাটা করতে পারবো, বুয়াটা এরকম ভাবে আমাকে সাহায্য করতে চাইছিল। বুয়াটাকে বলছিলাম যে হ্যাঁ আমার এরকম অনেক সমস্যা, এই জন্য আমার মা আমার সাথে অনেক বেশি চিলাচিলি করে, আমার মা আমাকে দেখতে পারে না। তো বুয়াটা চেয়েছিল যে আমার যদি ভালো জায়গায় একটু বিয়ে হয়ে যায় তাহলে শিক্ষিত ফ্যামিলি হলে অবশ্যই আমাকে পড়াশোনা করাবে, কারণ আমাকে পড়াশোনা থেকে মানা করবে না, আর আমার মায়ের অশান্তি থেকেও আমি ভালো থাকব। বুয়াটা যখন এই সম্বন্ধটা নিয়ে আসে, তো তখন আমার মনে হচ্ছিল যে বুয়াটা যেহেতু আমাকে সাহায্য করতেছে, আমার কথা ছিল যে আমি যাকেই বিয়ে করব না কেন সে যেন শিক্ষিত হয়, মানে শিক্ষিত হবে এবং আমার যত যা কিছুই হোক আমাকে যদি বলে যে আমার সাথে থাকতে হলে তোমাকে ডাল ভাত খেয়ে থাকতে হবে, আমি তাতেও রাজি ছিলাম। কিন্তু আমার মোট কথা হচ্ছে আমাকে পড়াশোনা করাতে হবে, আমি পড়াশোনা ছাড়া থাকতে পারবো না।
কত সালের ঘটনা
এটা? হচ্ছে 2017-তে।
17 মানে গত বছরের ঘটনা।
হ্যাঁ।
ওকে, তারপর?
তারপর এখন তো মোট কথা হচ্ছে আমাকে পড়াশোনাই করতে হবে, আমি তো পড়াশোনার কারণ কোনো বিকল্প নাই। তো আমি দেখতাম যে মেয়েরা তো অনেক দূর আগে আছে, যেভাবে হোক পড়াশোনা করে একটা কিছু তো একটা করতেছে, তা এখন আমি তো এই সার্টিফিকেটে তো আমার কিছুই হবে না, আমাকে তো পড়াশোনাটা করতে হবে, ভালো কিছু করতে হবে।
তারপর আপনি কি করলেন বুয়ার সম্বন্ধ?
হ্যাঁ, বুয়াটা তারপর কি করলো, যে সম্বন্ধটা নিয়ে আসলো, ছেলেটা আমি যতটুকু শুনেছিলাম মাস্টার্স কমপ্লিট করা, সে তখন নাকি কোন মানে জবও করতেছে, তার পাশাপাশি তার ব্যবসাও আছে। তো খুবই ভালো উচ্চ ফ্যামিলির ছেলে, তো এক মার একটি ছেলে আর একটা বোন ছিল। তো ছেলে বড়, বোনটা ছোট, বোনটার বিয়ে হয়ে গেছে। তো যখন ছেলের মা খালা আর বোন দেখতে আসে, তখন আমার মাও চেয়েছিল যে ঠিক আছে ও যেহেতু পড়াশোনাও করতে চায় আর ভালোভাবে থাকতে চায়, তো আমার মাও চেয়েছিল যত কষ্টই হোক ভালো জায়গায় বিয়ে দিবে আমার মা। তো আমিও আমার মাকে অনেক বোঝানোর চেষ্টা করি যে মা দেখো প্লিজ যত যা কিছুই হোক না কেন আমি তো এরকমটা চাই না, আমাকে যেন কেউ না বলতে পারে যে এই মেয়েটার এই পরিস্থিতি, আমাকে যেন কখনো শুনতে না হয় যে মেয়ের মার তিনটা বিয়ে হয়েছে, মানে আমি কখনোই যত যা কিছু হোক না কেন এই খোটাটা আমি কখনোই শুনতে চাই না। তো আমার মা তখন এই সম্বন্ধটা যখন নিয়ে আসে, তখন আমাকে যখন দেখতে আসে, তো চাচারা যখন ছিল মানে থার্ড বাবা যে তার ভাই, তো সে চাচি তখন আমার মা তাদেরকে নিয়ে আসে, এখন গার্জিয়ান নাকি সেখানে থাকতে হয়। তো মোটামুটি নিস্তালা থেকে দেখা যাচ্ছে যে ফুফু বা চাচি ওদেরকে নিয়ে আসছে ডেকে। তো আমার মা আমি হচ্ছে আরেক রুমে, তো যখন মেহমান আসছে তখন ওদেরকে গেস্ট রুমে বসাইছে। তো ওখান থেকে কি করলো, আমার চাচি আর ফুফু এখানে ছিল, তো এখন চাচি বলতেছে যে এত জায়গা থেকে মেয়ের জন্য সম্বন্ধ আসছে, হয়তো বা তার ও তো এখন ভালোভাবে ডেভেলপ হয়ে যাবে, ভালো থাকবে। তো সে কি করলো, আমার মা এখানে দেখা যাচ্ছে তাদের জন্য মানে নাস্তা মানে সবকিছু রেডি করছিল, তো সেখানে যে কি করে বলে দিল তাদেরকে যে মেয়েকে হাতে নিয়ে এই সংসার এখানে বিয়ে হয়েছে,
মেয়েকে
হাতে নিয়ে এখানে বিয়ে হয়েছে।
আচ্ছা, এটা বললো?
হ্যাঁ। আর এটা ওর মানে এটা মেয়ের, তারা জানতো যে আমার মায়ের এই দুইটাই বিয়ে হয়েছে, আগে যে একটা বিয়ে হয়েছে সেটা কেউ জানতো না, একমাত্র আমি আর আমার মা ছাড়া। আর থার্ড লোকটাও জানতো না যে তার এর আগেও আরেকটা বিয়ে হয়েছিল, সে জানতো লয়ারটাই তার হাজবেন্ড, এখন পর্যন্ত ও জানে। তো যখন বললো যে এটা মেয়েকে হাতে নিয়ে বিয়ে হয়েছে, তখন তো তারা মোটামুটি মানে আমার বুয়াও ওদেরকে যে মানে এমন ভাবে মোটিভেট করলো যে মেয়ে অনেক শান্তশিষ্ট, মানে খুব ঠান্ডা, আচার আচরণ খুবই ইয়া, তো তারাও মোটামুটি একটা পছন্দের তালিকায় চলে আসছিল। হ্যাঁ, তো তারাও চেয়েছিল যে এরকমই শান্তশিষ্ট মেয়ে থাকবে। কিন্তু যখন এই কথাটা শোনার পর তারা মানে আমার মা এতগুলো নাস্তা পানি দিল, এত কিছু দিল, তারা এক গ্লাস পানি পর্যন্ত নেয়নি।
মেয়েকে হাতে করে নিয়ে সংসারে এসেছে, কথা শোনার পরে এক গ্লাস পানি পর্যন্ত নেয়নি।
হ্যাঁ, তারা তো মানে আমাকে জাস্ট দেখেই মানে জাস্ট দু মিনিটও না এমন ভাবে ই করলো, তারা মানে উঠে উঠে পুরো দৌড়, মানে মেয়ে পরে যে আসলে যে মানুষটি অন্তত এক গ্লাস পানি হলেও তো কিছু না খেলো তো পানিটা অন্তত খাবে বা কিছু একটা একটা ধরবে, তারা কোনোটাই করলো না, তারা ডিরেক্ট চলে গেল। তারপর বুয়াকে বললো যে তোমার এত বড় সাহস হয় কি করে, যে যেই মেয়ের মায়ের চরিত্রের কোনো ঠিক নেই, তারপর মেয়েটার বাবা এখানে না, মেয়েটার এখানকার না, তুমি এখানে কেন তুমি এই কাজটা করলা। তখন বুয়াটাও খুবই কষ্ট পাইছে যে যে মেয়েটা তো খুবই ভালো, মেয়েটার বাবা মা দিয়ে আপনারা কি করবেন। কিন্তু তাদের কাছে মেইন ফ্যাক্ট ছিল মেয়ের ফ্যামিলিটা ভালো থাকতে হবে। এখন আমার তো সেই পরিস্থিতি, তো আমার ফ্যামিলি নেই, কারণ আমাকে আর কে কি করবে। তো যাই হোক, আমার সেটা ভাগ্যে ছিল না। তারপর বুয়াটাও এক পর্যায়ে চলে গেল মানে এই পরিস্থিতির মধ্যে।
ওকে,
তো এরকমই দেখা যাচ্ছে আবার একটা ভালো একটা যখন সম্বন্ধ আসে, ছেলেটা বিসিএস ক্যাডার ছিল, তারপর এরকমই চেয়েছিল যে মেয়েটা শান্তশিষ্ট থাকবে, ঘরের কাজ সব সমস্ত কাজ জানবে এরকম। তো তারাও মোটামুটি আমার মানে ছবি প্লাস বায়োডাটা এগুলো সবগুলোই দেখে মানে খুবই পছন্দ করছিল। তো তারাও মানে একমত যে রাজি, যখন আমার বাসায় দেখতে আসবে। তো ওই ঘটনাটার পর তখন আর চাচিকে ডাক দেওয়া হয়নি। তো ওরা কি করলো মানে বাহির থেকেই মানে খবর লাগিয়ে সেই বাসায় যে তারা খবর দিয়ে আসছে যে তাকে তো হাতে নিয়ে এখানে বিয়ে হয়েছে, এই মেয়েকে নিয়ে, এই মেয়ে তো মা বাবা নাই, এই মেয়ের তো মায়ের চরিত্রের কোনো ঠিক নেই, মেয়ের বাবা এখানে না। তো তারপর মানে আমার এতটাই খারাপ লাগতো, তখন সবসময় আমি ভাবতাম যে এই পরিস্থিতিতে যখন এই কথাটা আমাকে বললো, সবাই যেহেতু ফ্যামিলিগত ভাবে চায়, তাহলে আমার কি আদৌ বিয়ে করাটা ঠিক হবে, আমার বিয়ে করাটা ঠিক হবে না। তার জন্য আমি মনে মনে একটা প্রতিজ্ঞাই ছিল, বিয়ে করবো না, যত যা কিছুই হোক না কেন পড়াশোনা করে নিজেটা নিজে আমি চালাই যাব, কিন্তু পড়াশোনা করব, পড়াশোনা আমাকে চালাই যেতেই হবে, পড়াশোনা ছাড়া আমার কোনো গতি নেই। কারণ দেখা যাচ্ছে বিয়ে হলো পরবর্তীতে তো আর বলা যায় না, আমাকে যদি আবার শুনতে হয় যে তোমার মায়ের কোন চরিত্রের কোনো ঠিক নেই, তোমার মায়ের তিনটা বিয়ে হয়েছে, তাহলে মেয়ে আর কেমন হতে পারে, মেয়ের বাবার যেহেতু কোনো পরিচয় ঠিক নেই, এটা আমার কাছে খুবই খারাপ লাগতো। যে তারপর আমি আমার মাকে বলি যে দেখো আজকে তোমার জন্য আজকে আমার কোন পর্যায় পর্যন্ত আসতে হয়েছে, আর তোমার জন্য আমাকে বলল যে মেয়ের মায়ের চরিত্র ঠিক নেই, তাহলে মেয়ে আর কেমন হবে, আর তোমার জন্য আজকে আমার চরিত্র নিয়ে পর্যন্ত কত কিছু হয়ে ওঠে, আর কত কথা আমাকে শুনতে হয়েছে। আমি যখন কলেজে যেতাম তখন প্রত্যেকটা মেয়েদেরকে দেখতাম, মানে ওরা স্মার্টফোনে ফেসবুক থেকে শুরু করে এটা সেটা অনেক কিছুর মধ্যে মানে অনেক খারাপ কাজেও জড়ায় যেত, আর সেখানে আমার জন্য কখনো কিন্তু তোমাকে সমাজে কখনো ডাকে নাই, বা অনেক মেয়েরা দেখা যাচ্ছে প্রেম করে ভেগেও গেছে, কত কিছু করতেছে, আর আমি আজ পর্যন্ত কোনো কাজের সাথেই যুক্ত ছিলাম না, আমার শুধু একটাই ধ্যান ধারণা ছিল পড়াশোনা করবো, ভালো কিছু করবো, কিন্তু তোমরা তো আমাকে সেটা করতেই দিলা না, আর কি করব এখন তোমার জন্য যে আজকে আমার এই পর্যায়ে আসতে হয়েছে, আর তোমরা দায়ী করতেছো যে আমি যদি ভালো কিছু ই করতে না পারি আর ভালো করতে পারবো না, তোমরা এমন ভাবে আমাকে বলো, আর পাঁচ টাকা দিয়ে সাহায্য করার মতো কেউ নেই। তা আমার কাছে এতটা খারাপ লাগে যে আমার বারবারই এখন পর্যন্ত মনে হয় যে সুইসাইড করে নিলে আসলে মনে হয় ভালো, কারণ প্রপারলি আমার দায়িত্বটা নেওয়ার মতো কেউ নেই। পড়াশোনা যে করবো, স্বপ্ন তো স্বপ্নই, এখন আমি তো ঘুমায় ঘুমায় আর স্বপ্ন দেখি না, স্বপ্নটা তো আমি বাস্তবায়ন করার জান প্রাণ দিয়ে হলো চেষ্টা করি, কিন্তু আমার সেই চেষ্টার মধ্যে কেউ আমাকে সাহায্য করার কেউ নেই। আমাকে প্রপারলি সাহায্য যে করবে, আমি সবসময় চেতাম যে আলাদিনের চারকের মতো যদি এরকমটা হতো, আমার দায়িত্বটা যদি কেউ একবার হইলো নিত, আমি যদি একটা ভালো পরিবেশে যেতে পারতাম, ভালোভাবে যদি একটা পড়াশোনা করে যদি অন্তত নিজে কিছু করতে পারতাম, বা ভালো এখনও যদি আমি একটা কোনো ভালো একটা কাজ করলেও যদি নিজের জীবনটা চালাই যেতে পারি, কিন্তু সেটা আমার মধ্যে কখনোই, সবসময় হতাশাটা খুব বেশি কাজ করে। আমি সবসময় যখন দু পা এগিয়ে থাকতে চাই, তখন আমার দু পা পিছিয়ে থাকা লাগে, আমি না পারতেছি এ কুল হতে, না পারতেছি সে কুল যেতে। সাগরের মাছ পথের মধ্যে আমাকে পুরো দাঁড় করায় রাখছে। এর জন্য আমার বাবার প্রতি এতটাই ঘৃণা যে প্রত্যেকটা সন্তানই তার মা অথবা বাবা দুজনকে নিয়ে অনেক বেশি গর্ববোধ করে। যখন তারা ভালো কিছু করে, তখন সবসময় মা বাবার অবদানটা সবসময় বেশিই বলে, কিন্তু আমি আমার অবদানটা বলার মতো কেউ নেই। আমি যে বলবো যে আমার এটা হয়েছে সেটা হয়েছে, আমার জীবনে এই যে 18 বছরটা পার করে ফেলছি, আজ পর্যন্ত বাবা মাকে যে আমি বলবো যে আমি এটা চাই আমার জীবনে, আমার স্বপ্নটা এটা, আমাকে বাস্তবায়ন করার মতো একটু সাহায্য করো, সেটা আমাকে সাহায্য করার মতো কেউ নেই। কিন্তু প্রত্যেকটা পদপদে আমাকে শুধু খোটা আর অপমান অপবস্থই হতে হতেছে, আর কোনো কিছুই সাহায্য সহযোগিতা আমি পাই না। এটাই আমার কাছে সব থেকে বেশি খারাপ লাগে যে আসলে এরকমটা কেন, আমার সাথেই কেন বা হলো, যখন অন্য কারোর সাথে এটা শেয়ার করার মতো আসলে কোনো এতটাই বেশি লজ্জার ব্যাপার যে আসলে শেয়ার করার মতো কিছু নেই। তারপর আর কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। মা তো মাই, কারণ সবসময় জন্ম যেই দেয় সেই তো মা, তো ঘৃণাও লাগতো সবসময়, অন্য মাদের দেখা আমার খুবই গর্ববোধ হতো যে আসলে এরাই মনে হয় প্রকৃত মা, কারণ সন্তানের জন্য কতটা কিছু চেষ্টা তারা করে, আর আমার মা আমার জন্য কোনো চেষ্টাই নেই। এতটা বেশি, আমি কি এত বেশি খারাপ, আর আমি কি এতটাই বেশি বোঝা হয়ে গেছি?
জন্মদাতা যে বাবা, সে বাবা কি কোনো চেষ্টা করেছে আপনার জন্য?
না, কখনোই না,
নেভার এভার ট্রাই করেনি?
না।
লয়ার যে বাবা যিনি ছিলেন, উনি তো মারা গেছেন, ওনার কোনো প্রপার্টি রেখে গেছেন আপনার জন্য?
ওনার কোনো প্রপার্টি আমার জন্য, উনি আসলে এমন পরিস্থিতিতে উনি মারা গিয়েছে, ওনার আসলে স্ট্রোক করেছিল, তো উনিও জানতো না যে ওনার এই বয়সে উনি এরকম ভাবে, বা উনি যদি জানতো এখন আমার এই পরিস্থিতিটা হতো না, বা এই ইসের মধ্যে আমি থাকতাম না। এখন ওনার যে ভাই, ওনারও তো সবাই সবকিছু জানে, তো এখন ওনার যে সবকিছু, তার ভাই সবকিছু নিয়ে গেছে এবং তার যে প্রপার্টি সবকিছুই তাদের, এখন আমার সেখানে কোনো কিছুই নেই। এখন আমি এখন বর্তমানে যে পরিস্থিতিটার মধ্যে আছি, এখন আমি কি করব, ভালোভাবে পড়াশোনা করতে গেলেও ভালো কিছু করা দরকার। এখন মানে আমার এ পথও নেই সে পথও নেই, এখন যাবোটা কোথায়? এখন ইন্টার কমপ্লিট করছি, এখন ভালো একটা ভার্সিটিতে জন্য ট্রাই করতেছি, এখন এত মোটা অঙ্কের টাকা, তারপর চেষ্টা করতেছি যে ভালো কিছু একটা করার, যে মানে যেভাবে হোক একটা পড়াশোনার পর্যায়ে আমি যেন থাকি, কিন্তু আমার কোনো কিছু করার কোনো কিছু নেই, কোনো অ্যাবিলিটি নেই, আর সাহায্য করার মতো কেউ নেই। তখন এই পরিস্থিতিতে মধ্যে আমি কি করব, আসলে কি করলে ভালো হয়? আমার মানসিক একটা যন্ত্রণার মধ্যে আমি সবসময় ভুগি, এবং রাতে ঘুমানোর সময় এমন কোনো দিন নেই যে আমার কান্না না করে ঘুমাতে হয় না। আমার এতটাই বেশি খারাপ লাগতো যে এর আগে আমার মা বাবা যে সন্তান একটা পর্যন্ত আমার যে আসল বাবা, সে আমার কোনো খোঁজ খবরই নিল না, অথচ তাকে নাকি আমি বাবা বলে ডাকবো, আর শুধুমাত্র ওই হাত খরচটার জন্য, এটা আমি তার কাছ থেকে কেন নিব? কারণ সে তো আমাকে জীবনে কোনোদিন দেখেই নাই, আমার খবরটা পর্যন্ত সে নেয়ই নাই, এখন তাকে আমি কেন বাবা বলে ডাকবো? আর আমার মাও এখন তারও কোনো অ্যাবিলিটি নাই, আর সেরকম কোনো ইয়া নাই, কি করব? আমার দায়িত্বটা নেওয়ার মতো আসলে কেউ নাই, আমার দায়িত্বটা নিবেছে সেরকম যদি কেউ থাকতো তাহলে আমি একটা ভরসা পেতাম। এখন আমি মানে বাঁচবো না মরবো না কোথায় যাব আমার আসলে কিছু বলার নাই, কারণ মা এতটাই অসুস্থ এখন পর্যন্ত। এখন আমার মাথায় এটাই আসে যে লয়ার যে সে তো স্ট্রোক করে মারা গেছে, এখন সে যদি তার যদি কিছু হয় এখন তো মাহাসে বিধায় আমি একটু হলেও টিকে আছি, যদি মা যখন না থাকবে আমি কি করব, আমি কোথায় যাব।
আজকের এই গল্পে আমি কোনো ইন্টারাপ্ট করিনি প্রিয় শ্রোতা, একেবারে শুরু থেকেই শুনছিলাম এবং নিষ্কণ্ঠক ভাবে আপনাদের সামনে ও যেভাবে বলে গেছে আমি উপস্থাপন করার সুযোগ দিয়েছি। আজকের এই গল্পের দুটো প্রেক্ষাপট আছে, একটা হচ্ছে যে যারা বাবা মায়ের সাথে আছেন কিন্তু বাবা মাকে সেই অর্থ রেসপেক্ট করেন না মূল্যায়ন করেন না, ওর বয়সে যারা আছেন তারা কতটা ব্লেসড, তারা কতটা আশীর্বাদ পুষ্ট মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটু চিন্তা করে তো দেখেন ওর তুলনায়। যে বাবা বলে এটা করার জন্য আপনি করেন না, বাবার পয়সা নষ্ট করেন, বাবা মা বলে এটা করার জন্য আপনি করেন না, মা ভাত বেড়ে বসে থাকে আপনার জন্য, আপনি মার কথায় কান দেন না, তারপর বাবা মার ভালোবাসা আপনার জন্য আছে, সৃষ্টিকর্তার কতটা আশীর্বাদ পুষ্ট আপনি ওর তুলনায় একটু চিন্তা করে দেখেন। ওর যারা গল্পটা শুনেছেন ওর বয়স অনেক কম, ওর বলার জায়গাটা ওর 18-19 বছর আসলে গুছিয়ে বলতে পারেনি, ওর কষ্টের জায়গাটা অনেক তীব্র, সেই জায়গাটা থেকে আসলে ওর মতো করে বলেছে। গল্পটা অনেক ছোটখাটো গল্প কিন্তু অনেক বড় একটা গল্প এবং গল্পের শুরু হয়েছে মাত্র। আমি জানি যে এখানে জীবন গল্পে এমন কিছু কিছু গল্প আসে যে গল্পগুলোর এরকম প্রেক্ষাপট থেকে অনেক দুর্ধর্ষ ভয়াবহ একটা জীবন হয়, সেই জীবনের গল্প বলার শৈশবেই আসলে হচ্ছে হলো থাকে হচ্ছে আজকের এই জীবন গল্পটা তাদের জীবনের শৈশবে। এবং আমরা চাইব না যে এই মেয়েটি কখনোই ভয়ানক একটা শৈশবের দিকে, ভয়ানক একটা শৈশব নিয়ে ভয়ানক একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাক। আমি একটা জিনিস বুঝি, তোমাকে তুমি করি বলি, হ্যাঁ আশা, কারণ তুমি তো আমার বয়সে অনেক ছোট হবা, একটা জিনিস বুঝি সেটা হচ্ছে আমি আমার এত জীবন গল্প শুনেছি বা মানুষকে শুনিয়েছি সেটা হচ্ছে ক্ষুধা পেটে যদি কেউ কোনো উপদেশ দেয় সে উপদেশ কানে লাগে না। তুমি এখন ক্ষুধার্ত মানুষ কিন্তু আমি আমার জায়গা থেকে অভিজ্ঞতা শেয়ার করা ছাড়া তোমাকে আমার কিছুই বলার নেই আসলে। হ্যাঁ, তোমার রুটি রুজি কি হবে না হবে, আমি ভয়ানক রকমের ক্ষুধাভীরু একজন মানুষ, হ্যাঁ, এবং প্রত্যেকটা পদে পদে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে আমি শুধু এটুকুই বলতে পারি, যেহেতু তুমি মুসলমান তো তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য কোনো না কোনো ভালো কিছু নির্ধারণ করে রেখেছে। আর দ্বিতীয়ত যেটা বলার সেটা হচ্ছে যে আমি আই এম নট অ্যাডভাইজার, আমার কাছে শোনার পরে যেটা মনে হয়েছে যে একটা মানুষ আসলে নিজের জায়গাটা থেকে সে কতটা ভালো আছে সেটা অনুভব করার জন্য তার চেয়ে খারাপ যে আছে তার কাছে যাওয়া উচিত, রাইট? সো আমি মনে করি যে তুমি তিনটার পর্যন্ত আসতে পেরেছ, আমি আমার জীবন গল্পে এমন কিছু গল্প পেয়েছি, এমন ভয়াবহ কিছু গল্প পেয়েছি, নিজের মা তার সন্তানকে প্রতি রাতে সন্তানের চাইতে তিন গুণ বেশি বয়সের কোন একটা মানুষের কাছে পাঠাচ্ছে এবং পাঠাচ্ছে বিশেষ অর্থের বিনিময়ে। আমি পুরো গল্পটা বলতে পারছি না কারণ সময় ইলাবোরেট করাটা উচিত হবে না এই গল্পের সাথে। এবং সেই মেয়ে, ছোট একটা মেয়ে, আমার নামটা মনে আছে এখন, আমি নামটা মেনশন করতে চাই না কারণ আমি যখন আগে রেডিওতে ছিলাম সেখানকার একটা গল্প, এবং সেই মেয়ে ছোট্ট পিচ্ছে একটা মেয়ে ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা ভুল ছেলের সাথে ভেগে গিয়েছে, ভেগে গিয়ে সেখান থেকে এসেছে তার জীবন গল্পটা বলার জন্য। তুমি তার থেকে ভালো আছো, ডেফিনেটলি ভালো আছো। এমনও তো হতে পারত যে যে ধরো তোমার অঙ্গহানি হয়ে গেছে, মেবি হতে পারত তুমি এরকম একটা অবস্থায় থেকে তোমার একটা অঙ্গহানি হয়ে গেছে, বা তুমি হয়তো এমন কোন ছেলের সাথে জড়িয়ে পড়েছ যেই ছেলেটা তোমার মারাত্মক একটা ক্ষতি করে দিয়েছে, তাহলে তুমি ওই অবস্থার থেকে ভালো আছো। মানে আমার কথা হচ্ছে কি, জীবনে সামনের দিকে যাওয়ার জন্য তুমি যদি মনে করো যে তোমার কিছুই নাই, তুমি একদম জিরো, তাহলে তুমি সামনের দিকে কোনোভাবে আগাতে পারবে না। কিন্তু তুমি যদি মনে করো না ইউ হ্যাভ সাম ক্যাপিটাল, রাইট, তোমার পকেটে কিছু না কিছু আছে, তুমি হয়তো 5-star হোটেলে খাওয়ার কথা তুমি সেটা এক্সপেক্ট করো, তুমি সেটা ড্রিম করো, কিন্তু তোমার দুপুরবেলার ক্ষুধা লেগেছে তুমি সেটা এফোর্ড করতে পারছো না, বাট তুমি ফুটপাথের হোটেলে হলেও তুমি কিছু না কিছু খেয়ে পেট ভরাতে পারবে। এইটুকু তোমার কাছে আছে, এটুকু তোমাকে বিশ্বাস করতে হবে, নইলে তুমি ওইখান থেকে সামনের দিকে এগিয়ে করতে পারবে না। তুমি যদি এই বিশ্বাস নিয়ে থাকো যে কেউ না কেউ এসে তোমার হাত বা তোমাকে হাতে ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে এই জীবনটা সামনের দিকে নিয়ে যাওয়া খুব কঠিন, খুবই কঠিন। তার চেয়ে বরং তুমি এটা চিন্তা করে বের করতে পারো কিনা দেখো, যে তোমার দুটো পা আছে, তোমার দুটো হাত আছে। তোমার চেয়েও অনেক অল্প বয়সী মেয়েরা অনেক কিছু করে পয়সা রোজগার করে নিজেদেরকে এস্টাবলিশ করেছে, এরকম উদাহরণ আমাদের ঢাকা শহরে বাংলাদেশে অনেক আছে। তুমি তাদের মধ্যে একজন হতে পারো কিনা আমি বলছি না, যেটা চাইলেই তুমি হতে পারবে, পথটা অনেক কঠিন, বাট ইউ হ্যাভ দ্যাট ক্যাপিটাল। আমি বলতে চাচ্ছি যে তোমার সেই সামর্থ্যটা আছে, মানে সৃষ্টিকর্তা একেবারেই তোমাকে তোমার দিক থেকে বিমুখ হননি। তোমার চেয়েও ভয়ানক রকমের খারাপ অবস্থার মধ্যে আছে এরকম আমি অনেক ছেলেমেয়ের খবর জানি, অনেক ছেলেমেয়ের খবর জানি। ধরো তোমারই বয়সী একটা মেয়ে যে ফুটপাতে বড় হচ্ছে, আমি তার খবর জানি। তোমারই বয়সী একটা মেয়ে, তুমি হয়তো মার কাছে, হ্যাঁ ঠিক আছে তোমার মা, ঠিক আছে তুমি বলতে চাচ্ছ যে তোমার মা, তুমি একটা জিনিস এক্সপেক্ট করো, তুমি একটা জিনিস এক্সপেক্ট করো, কারণ তুমি দেখেছ যে তুমি আট দশটা ছেলেমেয়েরা কেমন থাকে। তুমি দেখেছো একটা স্কুলে গেছো, দেখেছো তার বাবা মারা তাকে নিয়ে আসছে, তাকে নিয়ে যাচ্ছে, তাকে জড়িয়ে ধরে হাগ করছে, কপালে চুমু খাচ্ছে, ফাদার্স ডেতে আসতেছে, মাদার্স ডেতে আসতেছে। তুমি এটা দেখেছো বলেই তোমার মনের মধ্যে ক্ষুধাটা জেগেছে, কিন্তু অনেক ছেলেমেয়েরই সেটা দেখার সৌভাগ্য হয় না। তো তার মানে তুমি এদিক থেকে সৌভাগ্যবান যে অ্যাটলিস্ট তুমি দেখেছো। আমি কি তোমাকে বোঝাতে পারছি? সো অ্যাটলিস্ট তুমি সৌভাগ্যবান যে তুমি সিনারিওটা দেখেছো। তোমার যদি না দেখা হতো তুমি কোনোদিন জানতেই পারতে না যে বাবা মার এইভাবে আদর করে, সেক্ষেত্রে হয়তো তোমার ক্ষোভটা জন্ম নিত না বা অন্যদিকে যেত ক্ষোভটা। তো তার মানে তুমি অ্যাটলিস্ট কিছু না কিছু পেয়েছো। অনেক ছেলে মেয়ে এই জিনিসটা পায় না। তো তাহলে তোমার কিছু না কিছু আছে। অ্যাটলিস্ট তুমি ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমার কোনো ব্রেকআপ স্টাডি নাই, তোমার ব্রেকআপ স্টাডি আছে? তো তোমার ব্রেকআপ স্টাডি নেই, তাহলে তুমি তোমার প্রপার বয়সে যেটা শিক্ষা পাওয়ার কথা তুমি সেটা পেয়েছো। তুমি দেখতে শুনতো মার্শাল্লাহ সুন্দর। তো সেই জায়গাটা থেকে, আমার জায়গাটা থেকে আমি শুধু এতটুকুই বলতে পারি, আমরা প্রত্যেকেই, ইভেন মি যে শুনছে রেডিও তা এখানে, ইভেন রাষ্ট্রপতি পর্যন্ত, প্রত্যেকেই তাদের নিজের জীবনে কিছু না কিছু ডিফিকাল্টিস ফেস করে। কিছু না কিছু ডিফিকাল্টিস আছে। কেউ যদি মনে করে আমি মহান সম্রাট অধিপতি এবং আমার জীবনে কোনো ডিফিকাল্টিস নাই, তাহলে সে মানুষ না, সে অন্য কিছু। প্রত্যেকের জীবনেই আছে। তোমার জীবনে সবচাইতে বড় ডিফিকাল্টিস যেটা, সেটা হচ্ছে যে তুমি কিভাবে পয়সা রোজগার করবা এবং তোমার লেখাপড়াটা কিভাবে হবে। আমার মনে হয় না এটা খুব কঠিন কোনো কিছু। তুমি ফাইন্ড আউট আ ওয়ে, তুমি একটা রাস্তা খুঁজে বের করো। হ্যাঁ, তুমি যদি অনেক বড় কিছু দেখো যে তুমি পাঁচ বছরে পড়াশোনা করতে গিয়ে তোমার দশ লক্ষ টাকা লাগবে, তোমার পকেটে এখন দশ টাকাও নাই, তোমার জন্য ওই দশ লক্ষ টাকা আর্ন করাটা খুব কঠিন হয়ে যাবে, তোমার ব্রেন এটা নিতে পারবে না, তুমি মোটিভেশন পাবা না। বরং তুমি এটা দেখো, ছোট ছোট গোল সেট করতে পারো যে তুমি আগামী এক মাসে তোমার কি লাগবে, তোমার পরীক্ষার অ্যাডমিশন, তুমি ইউনিভার্সিটির পরীক্ষা অ্যাডমিশনের জন্য তোমার এই মুহূর্তে কত টাকার দরকার, তুমি প্রিপারেশনটা কিভাবে নিবা। তুমি দশ বছরের স্বপ্ন একবারে দেখো না। হ্যাঁ, তুমি যদি দশ বছরের স্বপ্ন একবারে দেখো তাহলে তোমার এই ছেঁড়া কাঁথায় শুয়ে দশ বছরের স্বপ্ন এটা একটা আকাশ কুসুম কল্পনা হবে, তুমি পাবা না, তুমি নিজেকে তৈরি করতে পারবা না। বরং তুমি কালকে তোমার জন্য কি প্রয়োজন সেটার জন্য হাত পাতো, সেটার জন্য ফাইট করো, তুমি পেয়ে যাবা। অ্যান্ড নেভার গিভ আপ, মানে বিলিভ, কখনো গিভ আপ করবে না যে না তুমি পারবা না। ঠিক আছে, তুমি যদি এতদূর পর্যন্ত আসতে পারো, ডেফিনেটলি ইউ হ্যাভ এ ওয়ে, থাউজেন্ড ওয়ে আছে। তুমি যদি এটা বিশ্বাস করো যে তোমার চাইতেও অনেক মেয়েরা এরকম আছে যারা মারাত্মক রকমের ভাবে ডিস্ট্রেসফুল অবস্থায় ছিল, দুর্দশা অবস্থায় ছিল, তারা ওখান থেকে কোপ আপ করে নিয়ে নিজের আজকে সমাজে এস্টাবলিশ হয়েছে, তারা হয়তো অনেকেই আমাদের এখানে জীবন গল্প বলতে আসে না, হয়তো অনেকেই আসে না। তো সেই জায়গাটা তুমি যদি বিশ্বাস করতে পারো, তাহলে আমি বিশ্বাস করি যে তুমি, এমনও হতে পারে যে আজ থেকে পাঁচ বছর পর, সাত বছর পর, দশ বছর পর এরকম একটা অনুষ্ঠানে এসে তুমি তোমার গল্পটাকে অন্যভাবে বলতে পারবে, যে আজকে তুমি কেঁদে কেঁদে এখান থেকে গিয়েছো, সেদিন তুমি হেসে হেসে যাবে। দিস ইজ রিয়েলি পসিবল। তোমাকে শুধু বিলিভ করতে হবে, ঠিক আছে? এবার তোমাকে ওই চিন্তার জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। দেখো, তোমার ভেতরে কিন্তু অসাধারণ একটা জিনিস আছে। না, তুমি যখন গল্পটা বলছিলাম চোখ বন্ধ করে শুনছিলাম যে আমি আমার বাবাকে, মানে প্রথম বাবা যিনি তোমার জন্মদাতা বাবা, তাকে আমার মুখ দিয়ে বাবা ডাকতে হবে তার কাছ থেকে হেল্প নেবার জন্য। কেন আমি তাকে বাবাটা ডাকবো? সে তো কোনো দায়িত্ব পালন করেনি আমার ক্ষেত্রে। এই যে তোমার ভেতরের যে ব্যক্তিত্বটা, এটার প্রতি আমি রেসপেক্ট জানাই, সম্মান জানাই, যে এটা তো তোমার মধ্যে আছে। তাহলে এই মানুষটাই তুমি কেন এভাবে বিলিভ করছো বা এইভাবে তুমি চিন্তা করছো যে একজন মানুষ আসবে তোমার কাছে, সে তোমাকে এসে কিছু টাকা সাহায্য করবে, তারপর তুমি ওই টাকাতে পড়াশোনা করে সামনের দিকে এগিয়ে যাবো। বরং ওই জিনিসটাকেই তুমি একটু কাজে লাগাও না, আগের বিলিভটাকে, যে না আমার যেহেতু দুটো হাত আছে, দুটো পা আছে, আমি সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে যাবো। আর দেখো, আমরা এমন একটা যুগে বসবাস করি, ফেসবুকের যুগে বসবাস করি, ইউটিউবের যুগে বসবাস করি, এখানে একটা মেয়ে যদি চায় যে সে নিজে কিছু করে সামনের দিকে এগিয়ে যাবে, আজ থেকে দশ বছর আগের যেই, মানে কন্টাকা কীর্ণ সমাজ, একটা মেয়েকে যেভাবে দেখা হতো, এখনকার সমাজটা কিন্তু এরকম না। এখন একটা মেয়ে চাইলেই পারে, একটা মেয়ে, এবং সরকার কি পরিমাণ ফ্যাসিলিটি দিয়েছে মেয়েদেরকে সামনের দিকে চলার জন্য। হ্যাঁ, অনেক কঠিন আমি জানি, কিন্তু দশ বছর আগের চাইতে অনেক সহজ। সুতরাং তোমাকে বিশ্বাসটুকু করতে হবে। ঠিক আছে, আমি শুধু এতটুকুই বললাম কারণ আমাদের আজকে বলার অনেক সময় ছিল, স্টোরিটা অনেক ছোট হয়ে গেছে, বলার অনেক সময় ছিল বলেই তোমার কথাগুলো বলা। আর আজকের এই স্টোরি থেকে লেসন পাওয়ার আসলে তেমন কিছু নেই, শুধু একটাই লেসন পাওয়ার আছে, যেটা আমি প্রথমেই বলছিলাম যে আমরা কাউকে ছোট করতে চাই না, ওর বাবাকেও না ওর মাকেও না। যে তিনজন ব্যক্তিকে নিয়ে এখানে কথা বলা হয়েছে, উকিল বাবা, জন্মদাতা বাবা কিংবা বর্তমানে যিনি ওনার মাকে বিয়ে করেছেন, এই তিনজন ব্যক্তি প্রত্যেককেই আমরা সম্মান জানাই এবং একই সাথে ওর যে মা তাকেও আমরা সম্মান জানাই। একটা কথা বারবার মনে রাখবেন যে একজন মানুষ যিনি নিজের জীবন গল্প বলেন তার এই জীবন গল্পের সাথে আরও আট দশজন মানুষ জড়িয়ে থাকে, এবং সামহাও এই আট দশজন মানুষের মধ্যে কেউ কেউ তার কাছে হিরো, কেউ কেউ তার কাছে জিরো। তিনি যখন বলেন তার বলার ধরনের মধ্যে কেউ কেউ খুব ভালো, কেউ কেউ খুব খারাপ, কিন্তু ওই আট দশজন মানুষ যদি রেডিওতে এসে তাদের জীবন গল্প বলে তাহলে দেখবেন যে এই যে ব্যক্তিটি বলল তার চাইতে ওদের গল্পের ডাইমেনশন, ওদের চিন্তাভাবনাটা একটু হলেও ভিন্ন হলেও হতে পারে। সুতরাং সেই জায়গাটা থেকে ওনার বাবা মা কারোর প্রতি আমাদের কোনো আক্ষেপ নেই, আমরা বরং এটা মনে করতে পারি দিস ইজ আ সিচুয়েশনাল কজ, এবং ওই ভদ্রমহিলা যিনি ওনার মা, আশার মা, তিনি হয়তো বাধ্য হয়েছেন যে কারণে হয়তো বা আজকে তিনি এরকম একটা জীবন যাপন করছেন। একই সাথে যে তিনজন বাবার কথা এসছে তারাও হয়তো বাধ্য হয়েছেন, তাদের জীবন গল্প হয়তো অনেক বড় শিক্ষণীয় কোনো কিছু ছিল, তারাও হয়তো বাধ্য হয়েছেন যে কারণে আজকে আমরা শুধু বলতে পারি যে মেয়েটি ভিকটিম। এবং একই সাথে ওই যে কথাগুলো ওকে বললাম সে কথাগুলো সাধারণ যারা তাদেরকেও বলার আছে, টিনেজের ছেলে মেয়ে যারা, যে ইউ গাইজ আর সো লাকি, যারা বাবা মায়ের আশীর্বাদ পুষ্ট এবং বাবা মায়ের কাছে আবদার করতে পারেন, হাত পাততে পারেন এবং ভালোবাসাটুকু পেতে পারেন। একটা কথা আছে, দাঁতের মর্ম সেই বোঝে যার দাঁত নেই, সুতরাং দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া উচিত। অ্যান্ড দিস ইজ আ বেস্ট গিফট ফ্রম আল্লাহ, বেস্ট গিফট, বিলিভ মি। বাবা মায়ের এই যে ব্যাপারটা, বাবা হচ্ছে বটগাছের মতো আমরা একটা কথা বলি আর মা হচ্ছে সুশীতল ছায়া, দ্য বেস্ট গিফট ফ্রম আল্লাহ ইজ মাদার, মাদার অ্যান্ড মাদার। এটা তো আমাদের কথা না, এটা তো রসুল সাল্লামের কথা। সো ওই জায়গা থেকে শুধু একটা কথাই বলার আছে যে প্রপার সম্মানটুকু আমরা যেন তাদেরকে দিই, হ্যাঁ, এবং এটার প্রয়োজন আছে। আশা আমি ধন্যবাদ জানাবো আর দোয়া করতে পারি তোমার জন্য, এছাড়া আমার কিছুই বলার নাই। হ্যাঁ, বাট গিভ আপ করো না, শুধু মনকে বোঝাও তুমি পারবা, আর বাকিটুকু আল্লাহর উপর ছেড়ে দাও, দেখা যাক কি হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে আসার জন্য। সো প্রিয় শ্রোতা, আজকের এই জীবন গল্পটা আমরা এখানেই শেষ করছি, খুব অল্প সময় নিয়ে আমরা শেষ করলাম। আগামী বুধবার অন্যরকম একটা গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো, আর সেই এক্সপেক্ট বা সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি আপনি আমাদের ইউটিউবে এসে পুরোটুকুই পাবেন, আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।